Champion culture of Real Madrid's aristocracy. This is the night of glory, the night of dignity for us. 2021-2022 season এর নকআউট পর্বে Real Madrid এর প্রথম ম্যাচ আজকে PSG against এ তর্ক সাপেক্ষে এই মুহূর্তে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট স্কোয়াড এর মুখোমুখি হতে যাচ্ছি আমরা। তো এরকম একটা উত্তেজনার ম্যাচ নিয়ে প্লাস মাদ্রিদ স্টেদের জন্য খানিক আশঙ্কা খানিক আশার ম্যাচ বলা যায়। এইরকম একটা ম্যাচে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন দুজনকেই এত পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার সাথে আছেন আমাদের ফুটবল কমিউনিটিতে খুবই অ্যাক্টিভ একজন মেম্বার, আরেকজন হয়তো এই মুহূর্তে খুব বেশি অ্যাক্টিভিটি দেখাতে পারে না, বাট স্টিল মানে মরা হাতির দাম লাখ টাকার নিচে কখনো নামে না, সেই লাখ টাকার কৌশিক দা। দুজনকেই কেমন আছেন?
এই তো ভালো, কি অবস্থা সবার?
এই তো ভাই
কৌশিক দা।
এই তো চলে, কি অবস্থা?
এই তো আছে ভালো। কৌশিক দা, আপনার জন্য একটা স্পেশাল আছে আজকের ম্যাচ শুরুর আগে, ডিসকাশনটা শুরু করার আগে আমরা সেই স্পেশালটায় চলে যাই। সামওয়ান আমাদের হচ্ছে আজকের পোস্টে এরকম একটা কমেন্ট করেছেন, ইটস আ কাইন্ড অফ ডে হোয়েন কৌশিক দা মেক্স হিজ গ্র্যান্ড অ্যাপিয়ারেন্স এন্ড সেজ সামথিং আউট অফ দ্য বক্স হুইচ টোটালি ব্লোন অ্যাওয়ে অল দ্য ইফস এন্ড বাটস ইন আওয়ার মাইন্ড এন্ড সেট দ্য রাইট টিউন ফর দ্য ম্যাচ। তো কি প্রে, সো কৌশিক দা আজকে কি নতুন নিয়ে আসছেন আমাদের জন্য?
আসলে মানে নতুন কিছু না, এই ধরনের UCL নাইট গুলো তো আসলে মাদ্রিদের জন্য নতুন কিছু না। মাদ্রিদ এই এই নাইট গুলাকেই প্রাধান্য দেয়। যেমন একটা বড় উদাহরণ হচ্ছে এই শনিবার বা এই উইকেন্ডে লিগে যে ম্যাচটা ছিল, আমি কিছুক্ষণ আগে আমরা বলতেছিলাম নিজেরা, ভিলারিয়ালের সাথে অ্যাওয়ে ম্যাচ। নর্মালি যে কোনো গেম উইকে এটা একটা বিগ ম্যাচ, ভিলারিয়ালের সাথে যে অ্যাওয়ে ম্যাচটা সেটা যে কোনো গেম উইকে একটা বিগ ম্যাচ। কিন্তু আমরা যে গত সপ্তাহে যে অ্যাপ্রোচটা নিয়েছি সেটা কি কোনো দিক থেকে কোনো বিগ ম্যাচের মতো না? কারণ রিয়াল মাদ্রিদ অলরেডি সেন্স করছে যে আমার মঙ্গলবার রাতে যে ম্যাচটা আছে সেটা মানে বিগার দেন দিস টাইপ অফ ম্যাচ। সুতরাং এটাই একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে মাদ্রিদ ফ্যানরা, মাদ্রিদের ইভেন টুইটার হ্যান্ডেল গুলা, মাদ্রিদের অথরিটি, মাদ্রিদের ম্যানেজমেন্ট, তারা এই নাইট গুলাকে, এই চ্যাম্পিয়ন্স লিগ নাইট গুলাকে কতটা ইম্পর্টেন্স দিয়ে নেয়। প্লাস এই সাথে মিডিয়া স্পেকুলেশন তো কিছু আছেই, যেমন অন্য সময় হলে তো আসলে এমবাপ্পে ইস্যুটার জন্য একটা বিশাল লেভেলের PSG-র সাথে একটা হাইপ চলতেছে যে কোন প্রেসিডেন্ট কিভাবে খাইতেছে, কি খাচ্ছে, কে কত মিনিট দেরিতে গেল, কে কি মানে মানে মুখ গোমড়া করে খেলো না কি খেলো, অনেকগুলা ইকুয়েশন অনেক কিছু আছে। এটা আসলে এমবাপ্পে ইস্যুটা একটা মানে এক্সট্রা একটা সল্ট অ্যাড করছে এই ইয়াতে। দুই নাম্বার হচ্ছে রিয়ালের গত সিজন পর্যন্ত সবচেয়ে বড় নেমেসিস মেসি, এইবার PSG-তে। সুতরাং সব মিলে আর এজ এ ক্লাব PSG গত কয়েক বছরে বেশ কিছু ইম্প্রুভ করছে, মানে প্লেয়ার ওয়াইজ, আমি স্ট্রাকচারালির কথা বলি না। ঠিক একইভাবে রিয়াল মাদ্রিদেরও বেশ অনেকটা ডেটেরিওরেট করছে। সব মিলিয়ে আসলে এখন একটা ইভেন ইভেন টাইয়ের মধ্যে আমরা এসে দাঁড়াইছি। সুতরাং এইগুলো আসলে স্পেশাল নাইট, তো আস্তে আস্তে দেখি আজকে আর কি জানা যায় সবার কাছ থেকে, দর্শক এবং ওয়াসিফ আছে সবার কাছ থেকে, দেখি কি আজকে।
আচ্ছা, প্রোগ্রামের শুরুটা মানে আজকে ম্যাচ ডিসকাশনটা আমরা আউট অফ দ্য পিচ দিয়ে শুরু করি। ইনফ্যাক্ট এটা হচ্ছে ওয়াসিফ, আজকের ম্যাচটা কি পিএসজির এগেইনস্টে অর সামহোয়্যার লাইক ইউএফআর এগেইনস্টে ম্যাচ, হোয়াট ডু ইউ থিঙ্ক?
আজকের ম্যাচটা ভাই ইউএফএর এগেনস্টে, ইউএফএর ক্ষেত্রে একটা পাওয়ার শিফট হয়েছে, ঠিক আছে? মনে করেন যে রিয়াল মাদ্রিদ হোক বা বার্সেলোনা হোক বা ইভেন্টাস হোক, ওদের আগেও অনেক পাওয়ার ছিল বা অথরিটি ছিল, এখনো থাকবে, কিন্তু ইউএফএর পাওয়ার শিফটটা হয়েছে পিএসজির দিক থেকে একদিক থেকে। যেমন এখন মনে করেন যে নেক্সটে স্পন্সর আনা থেকে শুরু করে নেক্সটে ইনফিউশন অফ মানি থেকে শুরু করে অনেক কিছুই পিএসজি ট্রাই করতেছে যে কাতার থেকে আসার, বা উয়েফা ট্রাই করতেছে যে কাতার থেকে আসার। কিন্তু আমার মনে হয় না যে এত বড় ম্যাচ খুব বেশি ইফেক্ট পড়বে যখন দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওয়াচিং। আজকের ম্যাচটা আসলে বেসিক্যালি আমাদের
মানে
হলো,
অ্যানাদার থিং ইজ, আজকে যে রেফারি লাস্ট 5টা ইউসিএল ম্যাচে তার তার রেফারিং এর মাদ্রিদের উইনিং এর কোনো
চারটা
লেখা
আমরা
নেই।
হারছি, একটা জিতছি,
ও আচ্ছা, একটা জিতছে, রাইট। আচ্ছা, ইয়া
একটা জিতছি,
ক্যারি অন।
একটা মানে 8 গোলে, 8 গোল করছিলাম, এখানেও 8। আচ্ছা, আমাদের ম্যাচটা হলো মনে করেন ভাই যে 8-1 গোলে, তখন অবশ্য 8-2 না
হ্যাঁ হ্যাঁ
এখন।
ওই ওই অলিম্প, আচ্ছা যাই হোক, ছোট একটা টিম এগেনস্টে,
হ্যাঁ, ছোট
ঠিক আছে।
টিমরাই 8টা গোল করে এখন। আজকের ম্যাচটা ভাই আমাদের মানে রিয়াল মাদ্রিদ ফ্যানরা যত বেশি এক্সাইটেড আজকের ম্যাচটা নিয়ে, আমি আমার যে কোনো যতগুলো ফুটবল গ্রুপ দেখছি বা আমার টাইম লাইনে যতগুলো বার্সেলোনা ফ্যান দেখছি বা যতগুলো মেসি ফ্যান দেখছি ততটাই বেশি এক্সাইটেড। আমার মনে হয় না যে পিএসজি ফ্যান,
ওকে,
পিএসজির লোকাল ফ্যান দেখতে হয়তো আজকে বার্সেলোনা ফ্যানরা বেশি এক্সাইটেড, কারণ অনেকগুলো মিম দেখলাম যে এর বদলা ওর বদলা সবার বদলা আজকে পিএসজি নিবে। তারপরে হলো আমার মনে হয় ইকুয়ালি এক্সাইটেড, অনেক অনেক ফ্লেভার অ্যাড করতেছে আজকে টাই আমাদের জন্য। এমবাপ্পে হয়তো আমাদের নেক্সট প্রোটাগনিস্ট হিসেবে, মানে আমরা প্রোটাগনিস্ট হিসেবে ভাবি যে আমাদের নেক্সট ফিউচার, মানে ফিউচার ডিনাস্টি হোক, ফিউচার টিম হোক, টিমকে লিড দেওয়ার জন্য একটা প্লেয়ারের এগেনস্টে এমবাপ্পে বেনজেমা ইকুয়েশন আছে একটা, মেসি ইকুয়েশন আছে একটা। তো পিএসজির এগেনস্টে হোক আর না হোক, রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা আজকে হচ্ছে একটা দিক থেকে,
হ্যাঁ
ফ্যানদের দিক থেকে। আর বেসিক্যালি বার্সেলোনা ফ্যানরা রিয়াল মাদ্রিদ কে ইউসিএল এ দেখার জন্য যতটা এক্সাইটেড, আমরা রিয়াল মাদ্রিদ ফ্যানরাও বার্সেলোনাকে ইউরোপাতে দেখার জন্যই ততটা এক্সাইটেড। একই এক্সাইটমেন্টের সাথে আমরা ইউরোপা লিগের ম্যাচও দিই।
ওয়েল, মানে বার্সেলোনা ইনফ্যাক্ট নিজেরাও হচ্ছে ইউরোপা এক্সাইটমেন্ট, তারা নিজেরাও খুব এক্সাইটেড। মানে আমি হচ্ছে গত
ওরা
তিন দিন
একটা বড়
আগে
লিগের
ওদের
ম্যাচ
একটা
দেখতে
টুইটার
পারতেছে।
দেখলাম, ওদের একটা টুইটার দেখলাম যে দ্য অনলি ট্রফি বার্সেলোনা ডাজন্ট হ্যাভ,
আসলে ইউরোপা
তিন
লিগের
দিন বা
জন্য
চার
মানে
দিন আগে তিন দিন
ওরা হলে লেভেল বুঝতে পারছে যে ইউরোপা লিগ এখন জিতা আসলে ইম্পর্টেন্ট বিষয় এই অবস্থায়। আর এটা ট্রু, মানে ওদের জন্য এখন ইউরোপা লিগের মানিও ইম্পর্টেন্ট, বা ইউরোপা লিগ একটা চ্যাম্পিয়ন্স লিগ নেক্সট সিজন ওরা এমনিতেও হয়তো কোয়ালিফাই করবে, কিন্তু একটা ইন্স্যুরেন্স হিসেবে কাজ করবে যে লিগে যদি টপ করে নাও থাকে, ইউরোপা লিগ জিতলে তো নেক্সট সিজন হলো ইউরোপিয়ান কম্পিটিশন কনফার্ম, টপটা ইউরোপিয়ান কম্পিটিশন।
ওকে। আসিফ একটা এই আমাদেরকে স্পিচ উপহার দিল, অলরেডি আমাদের প্রোগ্রাম মানে মোটামুটি বলা যায় যে হিওয়ারি হয়ে গেছে একটা স্পিচের পরে, তো ভদ্রতা তো এখনো বাকি আছে, তো স্পাইসেস আমি বাকি। হ্যাঁ যাই হোক, ভদ্রতার কাছে আসি। আমাদের এক্সাইটমেন্টের একটা বড় জায়গা ছিল অ্যাওয়ে গোল, লাইক মাদ্রিদ অনেক ম্যাচে দেখা গেছে যে অ্যাওয়ে তে গিয়ে হচ্ছে ম্যাচটা অনেকটা সেকেন্ড পরের মানে রাউন্ডটা হচ্ছে কনফার্ম করে চলে আসছে, বা অনেক টিম হচ্ছে আছে। তো এই সিজন থেকে আমরা একটা নতুন রুল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাওয়ে গোলের কোনো রুল নাই। এই জিনিসটা কি ম্যাচ গুলোর ইন্টেন্সিটি বা এই এই উত্তেজনাটা কি কমায় দিবে? ভদ্রতা কি মনে হয়?
হ্যাঁ, তা তো অবশ্যই, উত্তেজনা তো অবশ্যই কমাবে। একটা জিনিস যে আসলে একটু উল্টা ভাবে বলি যে একটু দুঃসময়ে আসলে অ্যাওয়ে গোলের নিয়মটা বাতিল হয়েছে। হ্যাঁ, এই অ্যাওয়ে গোলের নিয়মটা যদি একটু একটু ব্যাকে যাই, আমরা একটু যদি চিন্তা করি, এটা 2003-এর দিকে বাতিল হইতো, তাহলে অ্যাটলিস্ট রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ আরো দুইটা বেশি থাকে,
ইভেন্টাস এর সাথে
হুম হুম
ম্যাচটা,
রাইট,
ইভেন্টাস, রোমা, বায়ার্ন। হ্যাঁ, তো এমন একটা সময় বাতিল হয়েছে যখন এটা আসলে এখন যারা মোটামুটি সেমি সুপার পাওয়ার ফুটবল টিম তাদের জন্য এটা বেনিফিট দিবে। 2 নাম্বার হইতেছে কি, যে কোভিড প্যান্ডেমিকের সময়ও যদি এই নিয়মটা করা হইতো তাইলে একটা মানা যাইতো, যে এখন আসলে হোমেই কি আর ওই কি। তো এখন তো ফুটবল ফ্যানরা মাঠে আছে, এইটার যে এক্সাইটেশন সেটা আসলে ফুটবলিক এক্সাইটেশন না। কেমন এক্সাইটেশন, যেমন অ্যাওয়ে গোল কি বুঝে না, কোন ক্লাবের স্ট্রাকচার অ্যাটমোসফিয়ার কি সে তাও বুঝে না, এরকম একটা বাংলাদেশেরই একটা ধরেন ফুটবলের দিক দিয়ে স্বল্প জানা লোকের সে দিয়া দেন, একটা দল অ্যাটাক করতেছে আর একটা দল ক্রমান্বয়ে ডিফেন্স করতেছে, কিন্তু যে দলটা ডিফেন্স করতেছে সে হোমে, কারণ তার অ্যাওয়ে গোল কনসিড করা চলবে না। আরেক দল অ্যাটাক করতেছে যে আসলে তার সাথে মাত্র 2,000 ফ্যান এই স্টেডিয়ামে আছে, বাকি 86,000 ফ্যান হচ্ছে অপোনেন্ট, তারা বু
অপরাধ
দিচ্ছে কিন্তু সে আক্রমণ করতেছে। এইটার ক্লাস বুঝার মতো সামর্থ্য সবার হয় না। যেমন আপনি একটা জিনিস বলেন, সকল গেমই তো আসলে সবার মতো না, অনেকেই জানে। যেমন এখন ফুটবলটাকে যদি আপনি ঠিক সেই লেভেলে নিয়ে যেতে চান যে রাইট ব্যাক মানে ব্যাগি, যেটা আমরা বাংলাদেশে গ্রামে এই করি, হ্যাঁ
হুম হুম
ব্যাগি বুগি দিয়ে নিয়ে যেতে চান, এটা তো আসলে সবার জন্য না। ওরা যে উদ্দেশ্যে করছে সেটা হচ্ছে যে অ্যাওয়ে গোলটা ফুটবলটাকে বোরিং করে দিচ্ছে বা ডিফেন্সিভ করে দিচ্ছে, কিন্তু ডিফেন্স তো একটা আর্ট,
রাইট
ক্যালকুলেশন। আপনি ফুটবল একটা চাপ নিয়ে খেলতে হচ্ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, হ্যাঁ যেমন ম্যান সিটির, আমি সরাসরি ম্যান সিটির আমি কোনো মানে ফ্যানও না কিন্তু তাদের শত্রু না। আমি একটা জিনিস, আমি এক্স্যাক্টলি জানি না ম্যান সিটির ইতিহাদের ধারণ ক্ষমতা কত, সে ফর এক্সাম্পল 50,000, কিন্তু এই 50,000-এর একটা স্টেডিয়াম আর দেখা গেল যে আমি সেম অ্যামাউন্টের আমি অন্য একটা ক্লাব যেমন আয়াক্সের স্টেডিয়ামের কথা বললাম, দুইটার অ্যাটমোসফিয়ার কি
অ্যানফিল্ড
সেম হয়? অ্যানফিল্ড
অবশ্যই না
সেম হয়? অবশ্যই না।
না
এখন এই চ্যাম্পিয়ন্স লিগটা আসলে হচ্ছে আমার অনেকটা ওই সঙ্গীতের যেরকম অনেকটা ওই যে ক্লাসিক্যাল মিউজিক যেটার আসলে সবাই বুঝে না, সবার একটু বুঝতে হয়, এটার জন্য এইরকম একটা অ্যাটমোসফিয়ার ছিল। এখন এটার কোনো ফিলিংস নাই। যেমন এখন দেখা গেল যে রিয়াল মাদ্রিদ একটা গোল করলো, এটার কোনো এক্সাইটেশন থাকলো না, কারণ এখন আমি হিসাব করব হচ্ছে রিটার্ন লেগের যখন আমার 140 মিনিট 145 মিনিট শেষ হবে, তারপর আচ্ছা এখন আর কয় গোল লাগে, কিন্তু তখন একটা হিসাব, ও ইয়ে রিয়াল মাদ্রিদ পার্ক ডি প্রিন্সেসে গিয়ে একটা গোল দিয়ে দিছে, ও ইটস ইকুয়াল টু 2 গোল। এই এই এক্সাইটেশন থেকে বঞ্চিত করা, আসলে এটা আসলে কিছু বলার নাই, একটা আটমোস্ট বিজনেস অর্গানাইজেশনের কাছ থেকে আমরা এর চেয়ে ভালো আর কি আশা করতে পারি?
রাইট, মানে
দেখতে
এখনকার যে রুল সেটার কারণে দেখা যাবে যে অনেক এক্সট্রা টাইম বেড়ে গেছে, সো দ্য বিজনেস চান্স
সেটাই
পাসিভ।
বেসিক্যালি ভাই মনে করেন 89 মিনিটে একটা গোল, একটা গোল মানে দুইটা গোল কাউন্ট করতে পারতো আগে ইউসিএল এর ম্যাচে। 89 মিনিটে একটা প্লেয়ার একটা গোল দিচ্ছে, ওইটা হলো ওই টিমের জন্য দুইটা গোল, কারণ ওই অ্যাওয়ে গোল দিচ্ছে, এটা কাউন্ট করতে পারতো। সো 1 মিনিটের মধ্যে অনেক ইকুয়েশন চেঞ্জ হইতে পারতো, একটা গোল দুইটা গোল কাউন্ট করে, বা ওদের খেলার অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে। বেসিক্যালি ইউসিএল টা ছিল যে ইউসিএল এর নকআউট টাই গুলো ছিল চেসের সাথে ফুটবল, একটা
ইয়েস
কোচের জন্য বড় লেভেলের কোচ কেও অনেক বেশি ভেবে মানে একটা টিমকে হলো ট্যাকটিক্স সাজাইতে হইতো,
ইয়েস
অনেক কিছু মাথায় রেখে খেলতে হইতো যখন অ্যাওয়ে গেম খেলতে যেত। যেমন আমরা বেসিক্যালি অ্যাওয়ে ম্যাচে যাইতাম হলো পুরা টাই জিতে আসার জন্য, আমরা হলো ইভেন্টাসের সাথে হলো হোমে কিন্তু বাজে খেলছি, কিন্তু আমরা যাই ইভেন্টাসের হোম হোমেই পুরা টাইটা বেসিক্যালি অর্ধেক শেষ করে দিয়েছি। আমরা পিএসজির সাথে 2018 ম্যাচে পার্ক দ্য প্রিন্সেসে যাই টাইটা অনেকটা শেষ করে দিয়ে আসছি।
রাইট,
তো অ্যাওয়ে গেমের ইম্পর্টেন্সটা, অ্যাওয়ে গেমের হলো ইউসিএল এর ক্ষেত্রে ইম্পর্টেন্সটা অনেক বেশি ছিল। ইউসিএল কে একটা অন্য লেভেলে এক্সাইটমেন্ট দিত, একটা আলাদা ইকুয়েশন আনতো, যে কোনো সময় একটা গেমের হলো ফেট চেঞ্জ হয়ে যেতে পারতো, একটা ট্যাকটিক্যাল চেঞ্জ, একটা গোল, একটা মোমেন্ট সবকিছু চেঞ্জ করে দিতে পারতো। ইভেন পিএসজি বার্সেলোনা ম্যাচ আমরা কিন্তু যতই গোল হোক আমরা কিন্তু অ্যাওয়ে গোল দেখতেছিলাম, যে অ্যাওয়ে গোল কত হচ্ছে, অ্যাওয়ে গোল কি ভ্যালু রাখবে এই ম্যাচের মধ্যে ওই কামব্যাকের সময়। তো এই রুলটা বেসিক্যালি ফুটবলকে আরো সিম্পল করে দিল, কিন্তু যে এক্সাইটমেন্ট যে আলাদা স্পাইসটা ছিল একটা ইউসিএল নকআউট টাইয়ের, ওইটা অনেকটা কমে গেল।
আচ্ছা এইখানে আমি আর একটাই বলি, যে আসলে উয়েফা ওরা, এটা একটা ওভারঅল ফুটবলের বিষয়, যে ওরা আসলে যেদিকে এগুচ্ছে, একটা সময় গোল্ডেন গোল ছিল, এখন গোল্ডেন গোল নাই, এখন অ্যাওয়ে গোল নাই। আমার মনে হচ্ছে কয়েকদিন পরে যে উইম্বলডনের, যারা আমরা টেনিস দেখি, উইম্বলডনের কিন্তু 5th সেটে কিন্তু কোনো টাই ব্রেকার হয় না,
টাই
মানে
ব্রেক হয়
যতক্ষণ
না।
পর্যন্ত টু গ্যাপ না হয় মানে ততক্ষণ চলতেই থাকে। আমার কেন জানি মনে হয় কোনো না কোনো সময় উয়েফা এই সিস্টেম করবে যে ইয়েতে কোনো টাই ব্রেকার হবে না, খেলতে থাক খেলতে থাক খেলতে থাক, ওরা মানে যা খুশি তা ভাইঙ্গা যাক, কোনো সমস্যা নাই। কারণ অলরেডি এটা একটা কোইন্সিডেন্স না, এত পরিমাণ ফুটবল গেমের প্রেশার হচ্ছে, ফুটবলারদের মাঠে হার্ট অ্যাটাক টাইপের ঘটনাই কিন্তু এখন বেড়ে যাচ্ছে। হ্যাঁ,
হুম
আমরা
হুম হুম
এই ধরনের ঘটনা প্রচুর দেখতেছি, ইঞ্জুরি তো অবশ্যই বাড়তেছে। তো আসলে উয়েফা যেদিকে আগাচ্ছে, আর কয়দিন পরে সত্যিকার অর্থে এই টাই ব্রেকার বলেও কিছু থাকবে না। আমার মনে হয় যে ওই সিস্টেম করবে যে খেলা লাগলে ওই আমি 300 মিনিট খেলবো কিন্তু আমার গোলে জিততে হবে, এরকম একটা সিস্টেম আসবে আর কিছুদিনের মধ্যে। ওরা যে পরিমাণ মার্কেটিং করতেছে সব মিলে। ঠিক আছে, আমরা আমাদের রিয়েল টপিক্সে ফিরে যাই।
আচ্ছা, গোল রোলটা এই মুহূর্তে নাই, তো সেক্ষেত্রে আমরা মোটামুটি সবাই জানি যে করিম বেনজেমা লাস্ট 2টা ম্যাচ খেলে নাই, তিনটা ম্যাচ খেলে নাই, একটা ইনজুরি ইস্যু আছে তার, প্লাস মেন্ডি কে নিয়েও একটু ডাউট আছে, বাট আমরা স্টার্টিং ইলেভেনে দেখতে পাচ্ছি দুজনই আছে। এটা ট্রু যে এই দুইজন মাদ্রিদের স্কোয়াডের একেবারে ইন্ডিসপেন্সিবল দুইজন প্লেয়ার, কিন্তু যেহেতু অ্যাওয়ে রুল বলে কোনো কিছু নাই, তো সেক্ষেত্রে এই দুইজনকে ফিট মানে 100% ফিট অবস্থায় পাওয়ার জন্য এই ম্যাচে কি বেঞ্চ করা যেত? ওয়াসিফ, হোয়াট ডু ইউ থিঙ্ক?
এটা হিউজ ডিলেমা। মানে মেন্ডি বেসিক্যালি ফিট ছিল, মেন্ডিকে বেসিক্যালি ফিট অ্যানাউন্স করা হয়েছিল। আমরা মানে লাস্ট লিগ গেমের আগে থেকে মেন্ডি হলো মানে ট্রেনিং করতেছে পুরো টিমের সাথে, কিন্তু বেনজেমা বেসিক্যালি একটা ফুল ট্রেনিং সেশন আর একটা হাফ ট্রেনিং সেশন করে আজকে খেলতে নামবে। মাসকুলার ইনজুরির কি ইফেক্ট পড়তে পারে আমরা লাস্ট সিজনও দেখছি, র্যামোসের ক্যারিয়ারের উপর এখন দেখতেছি এই এজে আসে বেনজেমার উপর। আমাদের টিমের বেস্ট ক্রিয়েটারও বেনজেমা, আমাদের টিমের বেস্ট ফিনিশারও বেনজেমা। আমাদের টিমের 50% সিস্টেম হলো করিম বেনজেমা। আমাদের লিগের এখনো 14 বা 15টা হলো ম্যাচ ডে বাকি, আর ইউসিএল তো একটাই না, এটা ফাইনালও না, আমাদের পিএসজির সাথে সেকেন্ড লেগও বাকি। তো এটা একটা হিউজ একটা গ্যাম্বল। এখন আমার আসলে বেনজেমাকে বসায় রাখারও কোনো ওয়ে নেই, আর বেনজেমাকে না মানে বেনজেমাকে খেলানোও হিউজ রিস্ক। বেনজেমা স্টার্ট করতে এখন আমরা খালি একটাই প্রে করতে পারি যে কোনো রিল্যাক্স না হয় এই ম্যাচে। বেসিক্যালি একটা নেক্সট লিগ গেম যদি রেস্ট দেওয়া যায় রেস্ট দেওয়া হোক, কিন্তু আজকের ম্যাচে 45 মিনিট, 50 মিনিট, 60 মিনিট বেনজেমাকে খেলানো ছাড়া আমি চাইতাম যে বেনজেমাকে না খেলা, কিন্তু আসলে কোনো বেসিক্যালি প্র্যাকটিক্যালি কোনো উপায় নাই। কারণ বেনজেমার ক্লোজেস্ট কোনো প্লেয়ার রিয়াল মাদ্রিদে নাই এখন, যে বেনজেমাকে ক্লোজেস্ট ওয়েতে কোনো রিপ্লেস করতে পারবে। বেনজেমাকে হলো বেনজেমার ফিনিশিং কে যদি কেউ কাছাকাছি রিপ্লেস করতে পারে ওইটাও নাই। বেনজেমার যে মিডফিল্ডে নেমে যে মানে ক্রিয়েটিং অ্যাবিলিটি, আমাদের যে লিঙ্ক আপ প্লে, ওইটাও 50% কেউ রিপ্লেস করতে পারবে এমন নাই। তো আমার মানে আমি প্র্যাকটিক্যালি চাইতাম যে বেনজেমা আজকে লাস্ট 20 মিনিট 30 মিনিট খেলুক, কিন্তু এটা এফোর্ড করতে আসলে আমরা পারবো না। আমি
আচ্ছা, ভদ্রতা,
নাইদার ইউসিএল এর প্রতি খুবই বেশি অ্যাট্রাকশন আছে এই সিজনে। এই সিজন আমাদের টার্গেট হওয়া উচিত প্র্যাকটিক্যালি লিগ। এই কারণে আমি চাইতাম যে বেনজেমাকে কোনো না কোনো ভাবে মানে রিস্ক না দেওয়া হোক, কিন্তু কিন্তু এই টাইটা এত বড়, এত ইকুয়েশন অ্যাড করা সবকিছুর সাথে, যে আসলে কার্লো আনচেলত্তিকে বেনজেমার জন্য ব্লেম করে লাভ নেই।
আচ্ছা, ভদ্রতার কাছে আসি, প্রথমটা শেষ করি দেন সেকেন্ডটা বলছি। এটা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 1, আমরা হচ্ছে বেনজেমা যখন ছিল, মানে ভিনিসিয়াস কে আমরা মোটামুটি খুব ভালো একটা ফর্মে দেখেছি, বাট যেই বেনজেমা অ্যাবসেন্সে চলে আসলো, আমরা কিন্তু মানে বিস্ট ভিনিসিয়াস কে কিন্তু আবার বলা যায় যে গত পাই নাই। তো ভিনিসিয়াসের এই মানে এই বিস্ট ফর্মের জন্য কি মানে বেনজেমা কি তার একটা মানে বলা যায় যে হাফ অফ হিজ পারফরমেন্স? সেক্ষেত্রে কি হচ্ছে, লাইক আমরা ভিনিসিয়াসের যে রাইসটাকে ভাবছিলাম যে ইয়া হি ইজ ইন দ্যাট কেস, মানে বেনজেমা এগেইনস্টে তার পারফরমেন্স কি আমাদের এই কনফিডেন্সটাকে একটু হলেও ডাউন করে দেয়? ভদ্রতা,
এটা তো অবশ্যই, যেমন কিছু কিছু প্লেয়ার আছে তাদের কমপ্লিমেন্ট দেওয়ার জন্য সেই রকম প্লেয়ার দরকার। যেমন আমরা যে যাই বলি না কেন, সুয়ারেজ গত খুব সিজনে ভালো খেলেছে, কিন্তু মেসি সাথে সুয়ারেজ আর মেসির সাথ ছাড়া সুয়ারেজ এর মধ্যে কিন্তু একটা ফারাক আছে, অবশ্যই আছে। ঠিক একই ভাবে বেনজেমার যে প্লে মেকিং এবিলিটি, এবং আসলে যে সে যে পরিমাণ এই স্টেজে এসে সে যে পরিমাণ ম্যাচিউরিটি দেখাচ্ছে, এতে তো ভিনিসিয়াস এর মতো প্লেয়ার তার না থাকাতে অবশ্যই একটা লস হয়েছে। কিন্তু এটাকে আরেকটু অন্যভাবে দেখতে হয় যে এই সিজনে খুব সম্ভবত দুটো দুইটা ম্যাচ বেনজেমা ছিল না, যে দুইটা ম্যাচে কিন্তু ম্যাচ উইনার ভিনিসিয়াস। তো ভিনি কিন্তু বেঞ্জেমাকে ছাড়াও মোটামুটি ওই দুই ম্যাচ ভালো খেলছে, কিন্তু জানুয়ারি মাসের শিডিউলে এবং জানুয়ারি টু ফেব্রুয়ারি ফার্স্ট উইক ভিনিসিয়াসের উপর যে পরিমাণ ম্যাচ প্রেশার গেছে, এতে একটা প্লেয়ারের আর খুব বেশি কিছু করার থাকে না। এটা একটা জিনিস তার মানতেই হবে, কারণ টিটে এমন কোনো ম্যাচ নাই তাকে খেলায় নাই, ব্রাজিলের হয়ে সে খেলতে গেছে, সেইখান থেকে আবার ট্রাভেল করে এসে এক্স ট্রেনিং সেশন করে আবার জেট লেগ টাইম লেগ এইগুলা
মানে
নিয়ে খেলতে
মানে
নামছে,
উইদিন 48 আওয়ার তাকে আবার ম্যাচে নামা লাগছে
তাকে
মানে
আবার
ফুল টাইম
নামাইছে,
এর
তো
জন্য।
সব মিলে সেটারও একটা প্রভাব আছে। এবং এটা অবশ্যই যে আমরা ফুটবলে কিন্তু অনেক সময় ট্রাইও বলি ডুও বলি, এগুলো এই কারণেই বলি যে একটা প্লেয়ার একটা প্লেয়ারকে কমপ্লিমেন্ট করে। তো ভিনিসিয়াসের একটু ডিপ ইন ফর্মের কারণে এটাও হইতে পারে, এটা খুব একটা অস্বাভাবিক কিছু না,
ওয়েল
এটা
ট্রিগনি
স্বাভাবিক।
আছে, আজকে একটা কমেন্ট আছে, যদি
ভাই
একটু
আমি
আউট অফ
এখানে
ফুটবল,
একটু মানে
আউট
আল্লাহ
অফ
মাফ
ফুটবল
করুক, এটা
কমেন্ট।
এত বড় বড় কথার দরকার নাই।
আচ্ছা এনিওয়েজ ওয়াসিফ,
আচ্ছা আমি ভাই একটা অ্যাড করতে চাই যে বেনজেমার কথা, বেনজেমার ভিনিসিয়াসের ফর্মের সাথে, বেনজেমা বেসিক্যালি হলো গ্লু একটা টিমের জন্য। অ্যাটাকিং দুইটা উইঙ্গার খেলুক, দুই পাশে দুইটা উইঙ্গার খেলুক, ওই টাইপের যখন প্লেয়ার খেলবে বেনজেমার মতো প্লেয়ার যে হলো ড্রপ ব্যাক করবে, ড্রপ ব্যাক করে হলো মাঝে মাঝে ক্রিয়েট করবে, মাঝে মাঝে পজিশনে যাবে, মাঝে মাঝে স্পেস ক্রিয়েট করবে, এই প্লেয়ারটা সবসময় ক্লু থাকে। বেনজেমা নো ডাউট, বেনজেমা দুইটা অফ সিজন গেছে, দুইটা ওয়ান এন্ড হাফ অফ সিজন গেছে গোল স্কোরিং দিক থেকে, কিন্তু ওই সময় কিন্তু বড় বড় কোচরা কার্লো আনচেলত্তি হোক, জিনেদিন জিদান হোক, বেনজেমাকে কখনো বেঞ্চ করার কথা ভাবে নাই। কারণ বেনজেমা টাইপের প্লেয়ার গুলা সবসময় অন্য একজন, বাকি দুইটা প্লেয়ার বেনজেমা যখন খেলতেছে বেলকে, বেনজেমাকে মানে বেলকে রোনাল্ডোকে যেভাবে কমপ্লিমেন্ট করবে, একটা বেটার গোল স্কোরার ওই সময় বেটার ইনফর্ম গোল স্কোরার হয়তো এইভাবে কমপ্লিমেন্ট করবে না। যেমন ফিরমিনো মাঝে কিন্তু খুবই বাজে গোল স্কোরিং ফর্ম গেছে, কিন্তু ক্লপ কিন্তু ফিরমিনোকে বেঞ্চ করার কথা ভাবেনি, অন্য অপশন অ্যাড করার কথা পরে ভাবছে, ওই সময় ভাবেনি, তখনও মানে আর সালাকে কমপ্লিমেন্ট করার জন্যই ফিরমিনো খেলতেছিল। বেনজেমা ইজ বেসিক্যালি টুয়াইস দ্য মানে টুয়াইস দ্য প্লেয়ার ফিরমিনো এভার উইল বি। সো বেনজেমা তাও মানে ওই অবস্থায়ও গোল স্কোরিং ফর্ম ছাড়াও বেনজেমাকে কোনোদিন বেঞ্চ করার কথা ভাবা যায়নি। আর হলো এখন যে গোল স্কোরিং ফর্মে, যে ফিনিশিং ফর্মে আছে, যে রেসপন্সিবিলিটি ওই নিজের ঘাড়ে নিয়ে নিছে, ওই সময় তো আসলে বেনজেমাকে মানে বেঞ্চ করা অ্যাফোর্ডই করতে পারি না আমরা একদিক থেকে, আর বেনজেমার কারণে অন্য প্লেয়ারদের, যে কোনো প্লেয়ারদের কি পুরো টিমের উপরেই, পুরো টিমেরই একটু ফর্ম ডিপ করবে, শুধু ভিনিসিয়াস না, এটা যে কোনো প্লেয়ারই খেলতো, যদি রোনাল্ডো খেলতো, রোনাল্ডো উড লাভ টু প্লে উইথ বেনজেমা মোর দ্যান এনি আদার স্ট্রাইকার ইন দ্য ওয়ার্ল্ড। কারণ রোনাল্ডোকে বেনজেমা যেভাবে কমপ্লিমেন্ট করবে, বা বেনজেমার যে অ্যাবিলিটি গুলাকে রোনাল্ডো যেভাবে কমপ্লিমেন্ট করবে, এটা তো কেউ করতে পারবে না আর কোন স্ট্রাইকার। ক্লোজ মনে হয় হ্যারি কেইন করতে পারে সব অ্যাবিলিটির দিক থেকে, সুয়ারেজ করতে পারে, এই দুজন প্লেয়ার করতে পারে, আর কেউ করতে পারবে না এই অ্যাবিলিটির দিক থেকে। তো ভিনিসিয়াসের একটু ফর্ম ডিপ হওয়া, রিয়াল মাদ্রিদের বেনজেমাকে ছাড়া একটু ফর্ম ডিপ হওয়া, এটা খুবই নর্মাল বিষয়।
মানে এখন বেনজেমাকে ছাড়া আমাদের লাস্ট 3টা ম্যাচে যে হতশ্রী অবস্থা ছিল, তাহলে কি আমরা করবে এই ক্যাম্পেইন শুরু করতে পারি?
বেনজেমা একা কি করবে?
হ্যাঁ আচ্ছা ওয়াসিফ মিউট হয়ে গেছে,
আমরা এস্কেপ গোট খুঁজি না ভাই।
ওকে ওকে। আচ্ছা কৌশিক দা, আপনার কাছে সেকেন্ড যে কমেন্টটা নিয়ে আমি টপিকটা নিয়ে আমি আসতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের বেনজেমা না থাকার পরে আমাদের হচ্ছে বলা যায় অ্যাক্টিভিটি অলমোস্ট নাই হয়ে গিয়েছিল। 3 ম্যাচে আমরা 1টা গোল করেছি, তো আমাদের যে রেগুলারলি যারা উইং এ খেলে লাইক লেফট উইং এ তো ভিনিসিয়াস ফিক্স, সেখানে অ্যাকচুয়ালি হাত দেওয়ারও কোনো কিছু নাই। আরেকটা আরেকটা উইং যেটা ডেড উইং, রাইট উইং এ হচ্ছে এসেনসিও খেলে, রদ্রিগো কেও ট্রাই করা হয়েছে
কৌশিকদার
রাইট
ফেভারিট
সাইড
টপিক
ইভেন।
এসেনশিয়াল,
আচ্ছা ওকে, ইভেন হচ্ছে শেষ ম্যাচে আমরা দেখলাম গ্যারেথ বেল খেললো, এবং আমার কাছে যেটা মনে হয়েছে গ্যারেথ বেল মানে ওয়াজ দ্য বেস্ট অ্যাটাকার ইন আওয়ার লাস্ট ম্যাচ। তো আপনার কাছে কি মনে হয় আমি জানি না, বাট আপনার কাছে যদি এরকম কোনো কিছু মনে হয় ইন দ্যাট সেন্স, আজকের ম্যাচে গ্যারেথ বেলের ইনক্লুশনটা কি আমাদের জন্য আর একটু মানে বেশি ইফেক্টিভ হতো না? হোয়াট ডু থিঙ্ক?
প্রথম কথা হ্যাঁ গ্যারেথ বেল খুব ভালো খেলছে নো ডাউট, এবং এতদিন অ্যাবসেন্সের পর সে যেটা খেলছে এটা আসলেই একটা চমৎকার জিনিস, কিন্তু এটা ঠিক গ্যারেথ বেলেরও ভালো পারফরমেন্স, তার সাথে রাহুল এলবিএলেরও বাজে পারফরমেন্স, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি একটা জিনিস মাঝে মাঝে ওই প্রিয় টপিকস এসেন্সিয়াল আসলেই, কিন্তু আর একটা জিনিস আমি কয়েকটা ম্যাচ একটু অবজার্ভ করে দেখছি যে এসেনশিওরে একাদশ দেওয়ার আগে আরেকটা জিনিস আছে, যে কারভাজাল কি ঠিক সেই প্লেয়ার যেটা কারভাজাল এক সময় ছিল এই
অন
সিজনে?
পয়েন্ট
তার
না,
এই সিজনে তার একটা গোল, একটা অ্যাসিস্ট, বিগ চান্স ক্রিয়েশন অনলি ওয়ান, ঠিক আছে? আপনি কাইল ওয়ার্কারের
আচ্ছা
খেলাটা দেখবেন,
ড্রিবল
কাইল
পাস
ওয়ার্কার,
খুব সম্ভবত 37 বার, আমি আজকে একটা স্ট্যাট দেখছিলাম।
সেটাই আমি একটা জাস্ট একটা এক্সাম্পল, যেহেতু সিটি এরকম উইং ওভারলোড করে খেলে, যে কাইল ওয়ার্কারের এখন যে পরিমাণ কি পাস, যে পরিমাণ ওই যে আমি যদি প্রি অ্যাসিস্ট, এটা ফুটবলের সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম প্রি অ্যাসিস্ট, এই টাইপের যে কাইল ওয়ার্কারের যে পরিমাণ এখন দিচ্ছে, এর আশেপাশেও কিন্তু এখন কারবাজাল নাই। তো এসেনশিও তো আগে থেকেই কোনো ড্রিবলার না, এটা আমরা সবাই জানি। ইনফ্যাক্ট আমি একটা জিনিস ই করি, যে এটা জোকস অ্যাপার্ট, এসেনশিওরে জিদান যতবার প্রেস করছে, তার 50% প্রেস করছে এসেনশিওর লেফট ফুটকে, রাইট? অর্থাৎ জিদান ওয়াজ অন পয়েন্ট, যে এসেনশিও হ্যাজ এ লেফট ফুট ইকুয়াল টু মেসি, অমুক তমুক হাবিজাবি, তার শুট অমুক এই সেই হাবিজাবি, ওভারঅল এসেনশিও প্লেয়াররে যত ডানা মানে প্রেস করছে, তার 50% প্রেস করছে লেফট ফুট, কারণ সে জানে যে তার একটাই মাত্র ভালো ট্রেড, সেটা হচ্ছে সে একটু ডান পাশে একটু জায়গা পাবে, ওই জায়গাতে সে একটা কষায় শট দিবে, এটা হচ্ছে তার সবচেয়ে বড় ট্রেড। এবং সে তো কোনো সময় রোবেন টাইপের রাইট উইঙ্গার না, যে সে একটা রাইট উইঙ্গারের, কারণ রোবেন একসময় রাফিনহার মতো রাইট ব্যাকের সাথে নিয়েও সে একটা রাইট উইং একা টেরোরাইজ করে রাখছে তার, কিন্তু
না
এই টাইপের প্লেয়ার তো এসেনশিও না। এসেনশিও তো এসেনশিওর ফিক্সড লিমিটে আছে, সমস্যা হচ্ছে আগে কারবাজাল যে খেলাটা দিত, এখন কিন্তু কারবাজালের এই খেলা নাই। কারবাজালের অ্যাটাকিং এবং ডিফেন্সিভ মানে কন্ট্রিবিউশন ঠিক ততটাই কমছে যতটা মেন্ডির ইম্প্রুভ করছে। মেন্ডি এখন বরং অ্যাটাকিং এ সে বেশ ভালো কন্ট্রিবিউট করতেছে, কিন্তু কারভাজাল কিন্তু ঠিক সেই
বিশেষ
রকম
করে
ভাবে
হচ্ছে
কন্ট্রিবিউট
ফরওয়ার্ড রান
করতেছে
গুলো
না,
অসাধারণ, সেন্টার দিয়ে যে ফরওয়ার্ড
হ্যাঁ
রান গুলো।
এটা দিচ্ছে না। কারভাজাল এক সময় দেখা যায় তো, যে যদি পেপ গার্ডিওলার সিস্টেমের মতো তারা ইনভার্টেড মিডফিল্ডার, ইনভার্টেড ব্যাক হিসেবে খেলাই, তো তাও না, কারভাজাল উপরেই থাকতেছে, বাট তার এন্ড প্রোডাক্ট খুবই বাজে। সুতরাং রাইট উইং এর যে ড্যাড অবস্থা, সেই ড্যাড অবস্থার জন্য কিন্তু শুধুমাত্র একা এসেনশিও কে দোষ দেওয়ার উপায় নাই, এখন এখানে কারভাজালের দোষ আছে। আমি একটু আমার এটা একটু দীর্ঘায়িত করতেছি, আজকের ম্যাচের সবচেয়ে উইনিং লাইন আপ হইতে পারতো রাইট উইং এ ভালভার্দেকে অ্যাড করে, এবং এটা একসময় জিদান যে ফরমেশনটা ছিল 4-1-4-1 বেস করে যে খেলাটা হইতো, সেটাতে ই করার কথা ছিল। কেন? এক নাম্বার, আমরা পিএসজির কিন্তু একটা ভালো প্লেয়ার বা পটেনশিয়াল আছে এরকম একটা প্লেয়ারকে কিন্তু আমরা মিস করে যাই, সেটা হচ্ছে যে লেফট ব্যাকটা নুনো সান্টোস, না নুনো
নুনো সান্তোস,
সানচেজ মনে হয়, নুনো সান্তোস,
নুনো
ও
মেন্ডেস,
কিন্তু, হ্যাঁ
নুনো
নুনো
মেন্ডেস
মেন্ডেস,
মেন্ডেস সরি, হ্যাঁ
হ্যাঁ ও কিন্তু খুব মানে মারাউডিং রান দিতে পারে, খুব স্পিডি একটা উইঙ্গার। তো আমার লেফট সাইডে একসাথে আমার এমবাপ্পে এবং একসাথে নুনো মেন্ডেস, তো ওই জায়গার মধ্যে আমার কিন্তু যে এসেনশিও কিন্তু রড্রিগোর মতো ট্র্যাক ব্যাক করতে পারে না, তো আমি জাস্ট কারভাজালকে তাদের সাথে একসাথে ছেড়ে দিচ্ছি, সেই জায়গার মধ্যে আমার কোনো প্রোটেকশন নাই। সেই জায়গার মধ্যে যদি ভালভার্দে থাকতো, তাহলে আমার একটা প্রেসার বাড়তো, আমার একটা মিডফিল্ডে ওয়ার্ক ফোর্স বাড়তো, একটা মিডফিল্ডার বাড়তো, মিডফিল্ডে কন্ট্রোল বাড়তো, প্লাস হচ্ছে আমার রাইট উইং, আমার লেফট উইং যে উইংটা তাদের সবচেয়ে বেশি ডিভাস্টেটিং হবে, যেহেতু দুইটা সুপার স্পিড স্টার প্লেয়ার, এমবাপ্পের স্পিড কি আমরা সবাই জানি, এবং নুনো মেন্ডেসের স্পিডও কিন্তু অসাধারণ, এবং এই জায়গার মধ্যে ট্র্যাক ব্যাক করার মতো একমাত্র ক্যাপাসিটি ছিল কিন্তু ভালভার্দের খুব ভালোভাবে, তো সেই অপরচুনিটিটা কিন্তু কোনোভাবেই তার মিস করা উচিত হয়নি। এখন এটার একটা কারণ হইতে পারে যে এনচেলোতি খুব একটা বেশি রোটেট করে না, তার প্ল্যান বি বলে কিছু না, এবং সে আসলে ওই একটা বিগ ম্যাচকে সামনে রেখে যে একটা বাজি খেলবে, যেটা আমরা একসময় সুপার কাপে জিদান দেখায় দিছিল, যে সে 5টা CM নিয়ে খেলা শুরু করছিল, সামনে একটা স্ট্রাইকার রেখে 5টা CM দিয়ে শুরু করছিল, এই টাইপের গার্ডস আমার মনে হয় না তার আছে, কিন্তু এই টাইপের ম্যাচ জেতার জন্য একটু আউট অফ দা বক্স চিন্তা করা লাগে। আমি জানি না আজকে আমরা অবশ্যই রেজাল্ট আমরা আমাদের নিজেদের ফেভারে চাইবো,
বাট সেই আউট অফ দ্য
কিন্তু
বক্স চিন্তা কি প্রেস কনফারেন্সে ফাঁস করে দিলে আদৌ কোনো লাভ আসবে?
না, এটা তো আসলে একটা জাস্ট একটা মানে খাস বাংলায় বলতে গেলে এটা ফাইজলামি। 2 ঘন্টা আগে ই করে দেওয়া মানে হয় আপনি আইদার পচেটিনোরে কোনো কোচেই ভাবতেছেন না, আদারওয়াইজ আপনি UCL এর কোনো কম্পিটিশনই ভাবতেছেন না, দুইটার একটাও ঠিক না। হ্যাঁ, এতটা রিল্যাক্স মোডে থাকা তো কোনো মানে হয় না, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে ভালভার্দেকে যখন মানে ইনক্লুড করবে তখন হয়তো বা ম্যাচ অলরেডি আমাদের হাত থেকে সরে যাবে। হ্যাঁ, কিন্তু আসলে এই ম্যাচটা শুরু থেকে ভালভার্দের খেলাটা খুবই দরকার ছিল, কারণ ম্যাচের কোনো না কোনো পয়েন্টে যখন নেইমার নামবে তখন কিন্তু আপনার মানে এই খুবই খারাপ অবস্থা হয়ে যাবে যদি ওদের প্রত্যেকটা প্লেয়ার ফুল সং খেলতে পারে। তো এই জায়গার মধ্যে একটা না একটা প্লেয়ার, আমরা জানি টনি ক্রুস মডরিচ সেই কাজটাই করবে মিডফিল্ড কন্ট্রোল করার, বাট মিডফিল্ডে একটা এক্সট্রা ফুট যে কিনা রাইট উইঙ্গার হিসেবেও সমান দক্ষ, এই সুযোগটা আসলে অ্যাঞ্চেলোত্তির মিস করা উচিত হয়নি, মানে অ্যাটলিস্ট থিওরিটিক্যালি।
বেসিক্যালি ভাই আমি অ্যাড করতে চাচ্ছি, মনে করেন আমাদের লাস্ট পিএসজির সাথে যে ম্যাচটা, ওই ম্যাচটাতে কিন্তু মানে আনসাং হিরো ছিল ফেদে ভালভার্দে। এক, পিএসজি লাস্ট সিজন যে টিম ছিল ওই টিম থেকে তিনটা জায়গায় ইম্প্রুভ করছে, লিওনেল মেসি, একটা লেফট ব্যাক, একটা রাইট ব্যাক, লেফট ব্যাক আশরাফ হাকিমি, রাইট ব্যাক নুনো মেন্ডেস, ওদের দুইটাই সবচেয়ে বেশি উইকনেস ছিল, লেফট ব্যাক আর রাইট ব্যাক দুইটা দিকে ওরা ইম্প্রুভ করছে। আগে একটা এমবাপ্পেকে কন্ট্রোল মানে এমবাপ্পেকে ট্যাকেল দেওয়ার জন্য যে কোনো ফুল ব্যাকের জন্য অনেক টাফ হইতো, ওখানে ওরা খুবই বাজে অবস্থা থেকে বেসিক্যালি সবচেয়ে পোটেনশিয়াল লেফট ব্যাক কে মার্কেটে ওরা কিনছে, সবচেয়ে পোটেনশিয়াল রাইট ব্যাক কে মার্কেটে ওরা কিনছে। নুনো মেন্ডেস কিন্তু হলো মানে রিয়াল মাদ্রিদ একসময় স্কাউট করতেছিল এমন একটা প্লেয়ার। সো বেসিক্যালি
বিলকুল,
আমরা খালি এমবাপ্পেকে ট্যাকেল করতে হবে না, আজকে নুনো মেন্ডেজের পেসকেও ট্যাকেল করতে হবে।
পেসকেও ট্যাকেল করতে হবে,
আমরা তিনটা মিডফিল্ডার খেলাচ্ছি, আমরা
এবং
মনে
এবং
করতে
শুধু এবং শুধু তাই না, আমার কিন্তু আশরাফ হাকিমিরও পেসকে ট্যাকেল করতে হবে।
মানে দুই দুই আমরা দুইটা ফুলব্যাকের পেস, একদিকে এমবাপ্পের পেস, একদিকে ডিমারিয়ার ওয়ার্ক ফোর্স। তো
ওয়ার্কফোর্স
আর আমরা হলো দুইটা মানে পিএসজির মিডফিল্ডকে আমরা হলো অনেক দিক থেকে রিয়াল মাদ্রিদ ফ্যানরা খুবই আন্ডারমাইন করতেছে। পিএসজির কাছে ভেরাত্তির মতো মিডফিল্ডার আছে যে প্রবলি মডরিচের পর ওয়ার্ল্ডের বেস্ট প্রেস রেজিস্ট্যান্ট মিডফিল্ডার, মডরিচ ক্রুসের পর। এখন ভেরাত্তি এমন একটা প্লেয়ার, যদি ভেরাত্তির আমরা প্রোফাইল দেখি, হি ইজ দ্য ক্লোজেস্ট থিং টু এ লুকা মডরিচ নাও ইন দ্য ওয়ার্ল্ড। এক, পারাদেস মোটামুটি একজন ভালো মিডফিল্ডার, ওদের যদি কোন রকম উইক লিংক থাকে ওইটা দানিলো। তিনটা মিডফিল্ডার আমাদের মিডফিল্ডের তিনটা প্লেয়ার আমাদের মিডফিল্ডের তিনটা প্লেয়ারের মধ্যে ক্রুস ক্রুস অত প্রেস করবে না, মডরিচ মোটামুটি প্রেস করবে, ক্যাসেমিরো মোটামুটি প্রেস করবে না। সো আমাদের কাছে ফেদে ভালভার্দে একটা অপশন ছিল, ওয়েপেন ছিল বেসিক্যালি, যে হলো প্রেসিং ওয়েপেন। আমরা ওদের তিনটা মিডফিল্ডারকে প্রেস করার মতো আমাদের একটা মিডফিল্ডার ছিল, যে হলো মানে ওর লং স্ট্রাইড, লং রান হোক, প্রেস হোক, ওর এনার্জি হোক, সবকিছু দিয়ে প্রেস করতে পারতো। এক, ওই ইনভার্টেড উইঙ্গার হিসেবে অ্যাড হইতে পারতো, ইনভার্টেড উইঙ্গার হিসেবে রান গুলা নিতে পারতো রাইট উইং থেকে। ওই আবার ট্র্যাক ব্যাক করে, দুইটা হলো যেটা কৌশিকদা বললেন, দুইটা হলো পেসি প্লেয়ার। কারভাহাল ইঞ্জুরি থেকে আসলো, একটা ম্যাচ খেলছে, তারপরে আমরা দুইটা হলো ওয়ার্ল্ডের দুইটা মোস্ট পেসিয়েস্ট ফুটবলার, উইঙ্গার একটা উইং ব্যাক, ওদের সামনে কারভাহাল একা। অ্যাসেনসিও মানে অ্যাসেনসিও ওর ওই তো এইরকম ফুটবলার না যে ওর পেসের সাথে ট্র্যাক ব্যাক করবে, এটা অ্যাসেনসিওর ফল না। তো আমাদের বেসিক্যালি উচিত ছিল যে ফেদে ভালভার্দে থেকে ক্রুস মডরিচ ক্যাসেমিরো হলো এইট হিসেবে ইউজ করা, ফেদে ভালভার্দে থেকে কারভাহালের এইট হিসেবে ইউজ করা। আর এই এইট হিসেবে ইউজ করাতেই কিন্তু আমরা অনেক সময় বড় টাই জিতছি, যেমন ইভেন্টাসের সাথে ম্যাচ হোক, ইভেন্টাসের সাথে ক্রুস মডরিচ ক্যাসেমিরোর সাথে একটা ইসকোকে আমরা ফেলে দিয়ে ওই মানে পুরা যে ইভেন্টাস পুরা ইউসিএল সিজনে তিনটা গোল খাইছিল, ফাইনালে আসে 4টা গোল খেললো,
দুইটা 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 ছিল,
দুইটা ফাইনালে আসে 4টা গোল খাইলো। তারপরে হলো যখন আমরা লিভারপুলের সাথে ফাইনাল খেললাম, বেসিক্যালি আমরা হলো মানে লিভারপুলের প্লেয়ারদেরকে সার্কেলে ঘুরাচ্ছিলাম, আমাদের মিডফিল্ড মিডফিল্ড 4 জন মিডফিল্ডার বল নিয়ে সার্কেলে ঘুরাচ্ছিল, ওইখানে ওই স্কোর কন্ট্রিবিউশন ছিল। সো ক্রুস
এবং
মডরিচ
এবং এবং
টাইম টু টাইম হলো একটা প্লেয়ার হলো কমপ্লিমেন্ট করছে ক্রুস মডরিচ ক্যাসেমিরোকে, সেম ভাবে ফেদে ভালভার্দে বিগ ম্যাচে লাস্ট 2 সিজনে অনেক বিগ ম্যাচে কমপ্লিমেন্ট করছে। তো আমাদের আজকে যখন বেসিক্যালি সবচেয়ে বেশি দরকার ছিল একটা ফেদে ভালভার্দে থেকে ক্রুস মডরিচ ক্যাসেমিরোকে কমপ্লিমেন্ট করা, কারভাহালকে কমপ্লিমেন্ট করা, আমাদের হলো ফরওয়ার্ডদেরকে কমপ্লিমেন্ট করা, একটা প্লেয়ার দিয়ে আমরা তিনটা পজিশন কমপ্লিমেন্ট করতে পারতাম, বেসিক্যালি আমরা স্টার্ট করলাম না। আর এটা এক্সপেক্টেডই ছিল যে ফেদে ভালভার্দে স্টার্ট করবে না, কারণ আমরা রেগুলারলি 4-3-3 ট্রেডিশনাল উইঙ্গার দিয়ে খেলাচ্ছি কয়েকদিন থেকে। কিন্তু যেটা কৌশিকদা বললেন যে মাঝে মাঝে যদি আমরা আউট অফ দ্য বক্স না ভাবি, মাঝে মাঝে যদি অপোনেন্টকে সারপ্রাইজ না করি, ইউসিএলের মতো টাই তো আমরা সবসময় জিততে পারবো না। আমরা এক্সপেক্ট করতে পারি সবচেয়ে বেশি যে জিতবেই আজকে, কিন্তু জিতার জন্য হইলো পচেতিনো তো আর পারার কোচ না। পচেতিনো তো আর এমন কোচ না যে ও জানবে না যে কার্লো আনচেলত্তি নিয়ে আজকে আসবে, কার্লো আনচেলত্তি ফেদে ভালবার থেকে স্টার্ট করবে না। পচেতিনোর জন্য রিয়াল মাদ্রিদ মানে একটা এপিটোম অফ মানে অপোজিশন হি ক্যান গেট। ওর জন্য রিয়াল মাদ্রিদ জব একটা ড্রিম, ওর জন্য রিয়াল মাদ্রিদ অপোজিশন হিসেবে একটা ড্রিম। পেপ গার্দিওলা রিয়াল মাদ্রিদ টাইয়ের আগে বলছিল আমি 2 মাস ধরে রিয়াল মাদ্রিদের সাথে কি গেম প্ল্যান নিয়ে খেলবো এটা ভাবতেছি। সো পেপ গার্দিওলার মতো কোচ যদি 2 মাস ধরে ভাবতে পারে, একটা পচেতিনোর মতো কোচ যার কাছে রিয়াল মাদ্রিদ ড্রিম, রিয়াল মাদ্রিদ লেভেলের ক্লাব একটা ড্রিম, ও আরো কত, যেদিন থেকে টাইয়ের রিয়াল মাদ্রিদ পড়ছে ওই দিন থেকে রেগুলারলি রিয়াল মাদ্রিদকে যদি আগে ফলো না করে আরো বেশি ফলো করতেছে। ওই রিয়াল মাদ্রিদ যেদিন থেকে রিয়াল মাদ্রিদ হলো আমরা টাইয়ে পড়ছি, ওই ওই দিন থেকে রিয়াল মাদ্রিদ নিয়ে প্ল্যান করতেছে কিভাবে কি করবে। তো আমরা আগে থেকে হলো ট্যাকটিক্স জানাই দিচ্ছি, আমরা কোনো হলো আউট অফ দ্য বক্স ভাববো না। আর আমাদের হলো একটা বেসিক্যালি 3টা প্লেয়ার ইনজুরি থেকে আসতেছে, তাও আবার 2টা হলো মানে 2টা হলো ফুল ব্যাক, এত পেসি প্লেয়ারদেরকে খেলার জন্য। তো এদেরকে যদি আমরা এইড না করি, এদের উপর যদি সবকিছু ছেড়ে দেই তাহলে তো হবে না। একটা প্লেয়ারকে আর একটা প্লেয়ার কমপ্লিমেন্ট করার কথা ভেবে হলেও আজকে ফেদে ভালভার্দে মাস্ট স্টার্ট করার কথা ছিল।
ওয়েল, মানে আনচেলত্তি যদি হচ্ছে মানে কোনো সারপ্রাইজ দিত, দ্যাট উড বি সারপ্রাইজ ফর আস অ্যাজ ওয়েল। আমরা তো আশাই করি না যে আনচেলত্তি কখনো কোনো সারপ্রাইজ দিবে। আচ্ছা ভদ্রদা, তো ইন দ্যাট সেন্স মানে আজকে আমাদের মানে অ্যাজ এ স্কোয়াড রিয়াল মাদ্রিদ এন্ড অ্যাজ এ টিম কোচ পাই আনচেলত্তি, কতটুকু সম্ভাবনা আপনি দেখেন?
সম্ভাবনা তো আমরা যখন এজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান, আমাদের তো সম্ভাবনা নিজেদের ফেভারে দেখাই ভালো। তবে আমি এই জায়গার মধ্যে একটু মানে একটু সবাই রিয়েলিস্টিক হইতে বলি, কি কারণে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ কয়টা? 13টা, সেটা মধ্যে 12টা চ্যাম্পিয়ন্স লিগ আসছে কিন্তু থোকায় থোকায়, 5টা 3টা 4টা, কয়টা হইলো 12টা। আর একটা চ্যাম্পিয়ন্স লিগ আসছিল 1965-এর, যেটা খুব সম্ভবত সেটা হচ্ছে পাকো জেন্তুর একটা ম্যাজিকে সেমিফাইনাল ফাইনালে খুব ভালো খেলছিল, মাঝখানে 2টা ফাইনাল হারছিল, হারার পরে ওই 5 বছর গ্যাপে একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতছিল 6 নাম্বারটা, তারপর তো 32 বছরের গ্যাপ,
32 বছর আছে।
তারপরে আবার 3টা, তারপর আবার 4টা। মাদ্রিদ হিস্ট্রিতে সব সময়ই চ্যাম্পিয়ন্স লিগ থোকায় থোকায় জিতে, অর্থাৎ যখন একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতলো ওটা ধরে নেওয়া যায় মানে আগের ট্রেন্ড অনুযায়ী যে আগামী 4-5 বছরের মধ্যে আরো আরো 2টা 3টা জিতবে। এখন আমরা নিজেরা নিজেদেরকে একটু প্রশ্ন করি, রাইট নাও আমাদের যে টিমটা আছে অ্যাপার্ট ফ্রম এমবাপ্পে অর পসিবল হ্যালান্ড, এই টিমটা কি আগামী 3 বছরে 2টা বা 4 বছরে 3টা চ্যাম্পিয়ন্স লিগ জেতার মতো যোগ্য? সুতরাং
অবশ্যই না।
দা অনেস্ট আনসার হচ্ছে রিয়াল মাদ্রিদ এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতবে না, রাইট? এখন আপনি রিস্ক ভার্সেস গেইন অ্যানালাইসিস করেন। আপনি এইবার বেঞ্জামাকে হ্রাস করতেছেন, বেঞ্জামা আগামী 3টা ম্যাচ ইনজোর হইলো, আগামী 3টা ম্যাচ লিগে হচ্ছে আমার উইনেবল ম্যাচ, কিন্তু ফিক্সচারটা একটু সহজ, পরের দিকে আবার টাফ ফিক্সচার আছে। এখন এই 3টা ম্যাচের মধ্যে আমি 2টা ম্যাচে পয়েন্ট হারাইলাম, 4 পয়েন্ট লিড আছে, 4 পয়েন্ট লিড খাইলাম, সেভিয়ার মাঠে গেলাম, অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে গেলাম, হঠাৎ করে দেখলাম যে আমাদের আর বার্সার মধ্যে খুব একটা ফারাক নাই, তারা 4-এ আমরা 2-এ। তো এই যে এতদিন আমরা যা ট্রোল ফোল যা কিছু করছি সবগুলো আমাদেরকে হর্ন ব্যাক করবে। 1 নাম্বার কথা হচ্ছে এই ম্যাচ নিয়ে এক্সপেকটেশনটা একটু কম রাখতে হবে, আর একটু কম রাখতে হবে। আমি একটু তাহলে ট্যাকটিক্যালিও কয়েকটা জিনিস বলি। একটু আগে একজনের কমেন্টে বলল যে পিএসজি প্লেয়াররাও জানে না পচেত্তিনোর কি ট্যাকটিক্স, আমি আসলে এটার সাথে একমত। এই সিজনে সোফার পিএসজির কিন্তু কোনো স্ট্রাকচার নাই, তাদের টিমের কে প্রেস করবে কে কি করবে কেউ কিছু জানে না। বাট যে টিমে মেসি আছে, যে টিমে নেইমার আছে, যে টিমে এমবাপ্পে আছে, যে টিমে ডিমারিয়া আছে, বিশেষ করে আরেকটা প্লেয়ার যারে বিট করা খুবই কঠিন, আমরা শুধুমাত্র পিএসজি তে খেলে দেখে আমরা বিশ্বের ভালো টিমের ভালো প্লেয়ারের নাম নিতে গেলে আমরা 2টা প্লেয়ারকে বাদ দিই, সেটা হচ্ছে মার্কুইনহোজ এবং বেরাত্তি।
বেরাত্তি
ওই 2টা প্লেয়ারকেও আমরা সুপারস্টার ডোমের মধ্যে ফালাই না, কিন্তু এই 2টা প্লেয়ার তাদের টপ, তাদের যে যে পজিশনে টপ 5 প্লেয়ারের একটা। তো পিএসজি অবশ্যই ফর্মিডেবল টিম, কিন্তু পিএসজির কিন্তু খুব একটা ভালো কোনো গেম প্ল্যান নাই। সে ফর এক্সাম্পল আমরা পিএসজির সাথে জিতে গেলাম, তারপর কিন্তু এমন আরো বহু টিম পইরা রয়েছে যারা খুব কোহেরেন্ট গেম প্ল্যান নিয়ে আছে, ভার্সেস আমাদের যে দুইজন মিডফিল্ড, আমাদের যে দুজন সেন্টার ব্যাক আছে যারা অন পেপার খুব ভালো কিন্তু যাদের খুব ভালো ভালো কিছু ফ্ল আছে, যেমন দেখা যায় যে যেহেতু দুইটা প্লেয়ারেই কিন্তু তাদের কেরিয়ারে আসলে রাইট ব্যাক এবং লেফট ব্যাক থেকে শিফট হয়ে আসলে সেন্টার ব্যাকে আসছে, সুতরাং আসলে যার মানে কোচিং সেন্টারেই যার খারাপ অবস্থা তার তো আসলে মেইন পরীক্ষায় কিছু না কিছু সমস্যা হয়, বাট লিগে
আরেকটা
তারা
জিনিস
দুইজন
ভাই,
খুব
যে দুইটা সেন্টার ব্যাক আমাদের, যে একটা সেন্টার ব্যাক একটা সেন্টার ব্যাক কে বেসিক্যালি কমপ্লিমেন্ট করে না। মানে একটা
হ্যাঁ
সেন্টার ব্যাক যদি এরিয়ালি উইক হয়, আরেকটা সেন্টার ব্যাক
হ্যাঁ
যদি
আমি আমি
এরিয়ালি ইয়া হয়,
হ্যাঁ আমি
তাহলে একটা কথা
আমি
হয়। ও তো
আমি এই জায়গাতে আসতেছি যে দেখা গেল যে মিলিতাও মিলিতাও একটা প্লেয়ার যাকে এরিয়ালে বিট করা কিন্তু অলমোস্ট রাইট এই সিজনে ইম্পসিবল, কিন্তু আমাকে আপনি দেখান এই পিএসজির এই ম্যাচটাতে কোন স্ট্রাইকার কোন অ্যাটাকার যে এরিয়ালি খেলে বা ক্রস ক্রস খেলে, নো তার মানে
না,
মিলিতাওয়ের এখন
কেউ খেলে না।
অন্য গুণ দরকার, অন্য গুণ দরকার, সেটা হচ্ছে ইন্টারসেপশন। ইন্টারসেপশন ভালো হচ্ছে আলাবার, কিন্তু এই দুটো প্লেয়ারে আবার খুব অ্যাগ্রেসিভলি প্রেস করে। এখন আপনি দেখা যাচ্ছে যে এমবাপ্পে এবং মেসিরে অ্যাগ্রেসিভলি প্রেস করলেন, ওরা কিন্তু আপনার গেটাফের মলিনা না কিংবা ওই যে ইনাকি উইলিয়ামস না যে আপনার শুধুমাত্র ওয়ান ট্রিক পনি, ওরা কিন্তু জাস্ট একজন আগের ওয়ার্ল্ড বেস্ট প্লেয়ার আর একজন পসিবল ওয়ার্ল্ড বেস্ট প্লেয়ার। তো এদেরকে যদি আপনি লিগে যে স্টাইলে খেলতেছেন এই স্টাইলে যদি আপনি প্রেস করেন এবং আপনি ওই ইউনিট আকারে কাজ করেন এবং কারবাজাল যদি তার ওই যে ডিবল পাস্টের ওই অতীত ধরে রাখে যে পরিমাণ ডিবল্ড হয়েছে, তাহলে পিএসজিরও কোনো প্ল্যান লাগবে না, পচেতিনোরও কোনো প্ল্যান লাগবে না, ওদের পার্সোনাল বা ইন্ডিভিজুয়ালদের যে ট্যালেন্ট আছে সেটাই এনাফ আপনার আমার রিয়ালে স্বপ্ন ভাঙার জন্য। আমি এই ম্যাচ থেকে আমার একটাই চাওয়া, এটা আমি ক্লিয়ার করে দিই, আমি কোনো প্রেডিকশনেও যাব না কিছু না, সেটা হচ্ছে বেনজেমা এবং মেন্ডি অথবা অন্য কোনো প্লেয়ার যেন ইঞ্জুরি না হয়, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং মোর, এটা ক্লিয়ার, কারণ এই মুহূর্তে একটা কোনো ইঞ্জুরি এগ্রেভেট করা মানে হচ্ছে আমার লিগ শেষ। সুতরাং এইখানে পসিবলি কি রেজাল্ট হলো না হলে আই ডোন্ট কেয়ার, কারণ এটা অলমোস্ট 95% শিওর যে রিয়াল মাদ্রিদ উইল নট উইন চ্যাম্পিয়ন্স লিগ দিস ইয়ার। সো নেক্সট আমি এর কাছ থেকে কিছু শুনতে চাই,
ওয়াসিফ
তোমাদের কাছ থেকে। হ্যাঁ ওয়াসিফের কাছে
কি মানে আজকের ম্যাচ নিয়ে এক্সপেকটেশন নিয়ে, আজকের ম্যাচ নিয়ে আমারও কোনো এক্সপেকটেশন খুব বেশি ছিল নাই, ভয় লাগতেছে সিরিয়াসলি। 11টা থেকে খুব বেশি ভয় লাগতেছে, মানে এক্সাইটমেন্ট আছে, নার্ভাসনেস আছে, কিন্তু কোনো এক্সপেকটেশন নাই। কারণ আমরা বেসিক্যালি ইউসিএল জিতার মতো টিম না, আমাদের চার পাঁচটা ফ্ল আছে। আমরা এক মানে আমি বুঝলাম না যে বার্সেলোনার মতো টিম আমাদের সাথে জিতার পর সেলিব্রেট কেন করলো, হারার পর সেলিব্রেট কেন করলো। এমন না যে আমরা এখন ইউসিএল জিতার মতো টিম, আমরা ইউরোপ ডমিনেট করতেছি, আমাদের সাথে হেরেও বার্সেলোনা সেলিব্রেট করলো, এটা হলেও মানা যেত। আমরা রিয়াল মাদ্রিদ, আমরা নিজেরাই হলো ট্রানজিশন পিরিয়ডে আছি, আমরা বেসিক্যালি হলো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে লিগে এত টপে আছি। আমরা ইউসিএল এ জিতার মতো কোনো টিম না, আমরা ওয়ার্ল্ড এর টপ 4-5 টিম না, সিটি, লিভারপুল, বায়ার্ন, এদের সাথে আমাদের একটা ডিফারেন্স আছে। সো এই টিম যদি আমরা এখন সিটি, লিভারপুল, বায়ার্ন, ওদের যে মানে যেভাবে ওয়েল ড্রিলড হয় প্রত্যেকটা ম্যাচের আগে, যেভাবে ওদের প্রত্যেকটা পজিশনে প্রায় প্লেয়ার আছে বা ওদের ব্যাকআপ আছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার দিয়ে ভর্তি, যেভাবে ওরা একটা টিম হয়ে গেছে এখন, আমরা বেসিক্যালি ট্রানজিশন পিরিয়ড দিয়ে যাচ্ছি, যেখানে হলো ক্রুজ, মডরিচ 2 বছর পর থাকবে না, বেনজেমা 1-2 বছর পর থাকবে না। সো আমরা এই ট্রানজিশনে আছি যে আমরা একটা করে একটা করে একটা করে প্লেয়ার রিপ্লেস করে, আমরা হলো আমরা বেসিক্যালি 2008-2007-এর ফেজে আছি। 2009-এর মতো আমাদের ট্রান্সফার উইন্ডো না হলে একটা বড় উইন্ডো লাগবে, আমাদের ধীরে ধীরে হলো সেট আপ করতে হবে টিম, ধীরে ধীরে হলো একটা ভালো এক্সাই, একটা ভালো এক্সকোয়াড স্কোয়াড বানাইতে হবে। সো বেসিক্যালি আমরা আমাদের জন্য যদি কোনো ট্রফি এই সিজন হলো পসিবল হয়, ওইটা হলো লিগ। বার্সেলোনা এই সিজন আগের মতো খেলতেছে না, আমাদের সবচেয়ে বড় কম্পিটিটর লাস্ট সিজন বা তারা লাস্ট সিজনের লিগে যারা জিতলো অ্যাটলেটিকো মাদ্রিদ, ফার বিহাইন্ড ওব্ল্যাক, নট ইন ফর্ম, সিমিওনে নট ইন ফর্ম। সো আমাদের জন্য সবচেয়ে পসিবল রিয়েলিস্টিক এন্ড সবচেয়ে গুড আউটকাম হইতে পারে যে এই সিজন লিগ জিতা। কিন্তু এই লিগ জিতার জন্য যদি আমাদের সবচেয়ে মানে মিনিমাম কোনো কিছু লাগে, ওইটা হলো বেনজেমার আর ইনজুর হওয়া যাবে না, বেনজেমার রিল্যাপস হওয়া যাবে না, বা কোনো ইম্পর্টেন্ট প্লেয়ার লাইক ক্রুজ, মডরিচ, ক্যাসেমিরো হলো, যেমন 2015-16-তে মডরিচ হলো, 2014-15-তে মডরিচ হলো,
হুম
3 মাসের জন্য ইনজুর হয়ে গেল, আমাদের লিগ ওইখানেই শেষ হয়ে গেল। তারপরে আমাদের কালো আনচেলত্তি ডাজন্ট হ্যাভ এ বি প্ল্যান,
মানে মানে
প্ল্যান লিগ,
ইভেন সেই সময় কিন্তু আমাদের স্কোয়াডটা তো আরো বেটার ছিল, স্টিল আমরা লিগ
হ্যাঁ
হারাইছি।
স্টিল লিগ হারাইছি। আর এই সময় তো আমাদের স্কোয়াডের কোনো রিপ্লেসমেন্টই নাই, একটা হলো বেনজেমার কোনো রিপ্লেসমেন্টই নাই, বেনজেমাকে থাকতেই হবে আমাদের পয়েন্ট আসার জন্য। সো বেসিক্যালি আমারও কোনো এক্সপেকটেশন নাই এই ম্যাচ থেকে। আমি চাচ্ছি যে খালি বেনজেমা রিল্যাক্স না করুক, বেনজেমা 60 মিনিট খেলুক, 50 মিনিট খেলুক, ড্র হোক, জিতলে তো খুবই ভালো লাগবে, নার্ভাসনেস রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে ইউসিএল সবসময় জিততে ভালো লাগবে, কিন্তু আমরা ইউসিএল জিতার মতো টিম না। আমরা আজকে না আউট হইলে হয়তো নেক্সট রাউন্ডে আউট হবো, হয়তো তারপরে রাউন্ডে আউট হবো, হয়তো সেমিফাইনালে যায় আউট হবো। আমাদের জন্য যে সবচেয়ে বেশি পসিবল ট্রফি, ওই ট্রফি যাতে আমরা কোনোভাবে না হারাই, এইটাই হলো মানে মানে এইটাই অনলি প্রেয়ার যে আজকে কোনো হলো বড় প্লেয়ার ইনজুরি না হয়ে আসবে, বা যে প্লেয়ার গুলো মেন্ডি বা বেনজেমা যারা ইনজুরি থেকে ব্যাক করে খেলতেছে ওদের কোনো রিল্যাপস না হয়।
আনসেলত্তি তো এমনিতেই প্রেডিক্টেবল, মানে তাকে নিয়ে অ্যাকচুয়ালি তেমন কিছু খারাপ দরকার পড়ে না, যেটা হচ্ছে সাকিব ভাই একটু আগেই বললেন। তো জিদান তো হচ্ছে গত সিজনে 38টা লেগ ম্যাচে 30টা লাইন আপ নেওয়া হয়েছিল, তো সেই জিদানও কিন্তু এট সাম পয়েন্ট গিয়ে আর স্কোয়াডকে ধরে রাখতে পারে না, কারণ এত থিন স্কোয়াড নিয়ে এতগুলো টুর্নামেন্ট আসলে ফাইট দেওয়াটা পসিবল না। আর রেজাল্টটা আমরা দেখলাম হচ্ছে সামহাও আমরা সেমিফাইনাল পর্যন্ত চলে গেছি, উই বিকেম অপটিমিস্টিক, বাট মানে রিয়ালিটি শোড আস দ্য রিয়ালিটি। তো সেই
আর
জায়গাতে
বেসিক্যালি ভাই লাস্ট সিজন হলো, লাস্ট সিজন যেরকম কোভিড এর ইয়া ছিল, আউটব্রেক ছিল, এই সিজন কিন্তু তার হাফ আউটব্রেক নেই, বা একটা প্লেয়ার কোভিড থেকে ব্যাক করতেছে 3-4 দিন 5 দিনের মধ্যে, তখন এক একটা সব প্লেয়ার বেসিক্যালি হাফ অফ দ্য স্কোয়াড কোভিড ইয়া হয়েছে, কোভিড এর কারণে 10 দিন 12 দিন থেকে স্কোয়াড এর বাইরে, হাফ অফ দ্য স্কোয়াড ইনজুর্ড। তারপরে হলো অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে যেটা ম্যাচ, আমাদের অ্যাটলেটিকো মাদ্রিদ হলো ডাইরেক্ট রাইভাল, অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে আমরা ক্লিয়ার হলো এক দুইটা ডিসিশন আমাদের ফেভারের বাইরে গেছে, মানে অ্যাটলেটিকো মাদ্রিদের ফেভারে গেছে। যাই হোক, লাস্ট সিজন যেটা আমরা করছি, ও কোভিড হোক, তারপরে হলো ইনজুরি হোক, তারপরে হলো রেফারিং ডিসিশন হোক লিগে, আমরা বেসিক্যালি কোনো ট্রফি জিতি নাই, কিন্তু আমরা আমাদের যে অ্যাবিলিটি অনুযায়ী আসলে ওভার অ্যাচিভ করছি লাস্ট সিজন। কিন্তু এই সিজন যেহেতু অ্যাটলেটিকো মাদ্রিদ মানে ডিক্লাইন করছে, বার্সেলোনা আগের অবস্থায় আছে, আর আরো আরো রেলিগেট হয়ে ইউরোপাতে চলে গেছে, তো আমাদের আরো উচিত যে এই সিজন লিগটা জিতা। আর এই সিজন লিগ জিততে হলে যে প্র্যাকটিক্যালি যদি আমাদের বলি, বেনজেমা মাস্ট। তো আমি এই জন্য যখন কালকে মনে হয় গ্রুপে একটা পোস্ট দিছিলাম যে আমাদের আজকে আসলে বেনজেমাকে না স্টার্ট করা, হ্যাজার্ডকে স্টার্ট করাইলো, আমি মানে হ্যাজার্ডকে স্টার্ট করানো অপশন হিসেবে আমি দেখি, কারণ বেসিক্যালি বেনজেমা স্টার্ট করলে যে আমরা ম্যাচ জিতবো, আজকে পিএসজি কে হারাই আসবো, 10-12টা গোল দিয়ে আসবো, এটা কিন্তু ঠিক না। আমরা জিততেও পারি, হারতেও পারি, গ্যাম্বল একটা বেসিক্যালি, হয় আমরা হেরেও গেলাম, তার উপর বেনজেমা হলো রিল্যাক্স করলো,
বেনজেমা তো হারাইলো,
আমাদের পিএসজি ম্যাচও যাবে, লিগও যাবে, টাইও যাবে। তো বেসিক্যালি
মানে ইভেন যদি
আই
আজকে
উইল
ম্যাচ
হোপ
আমি
বেনজেমা
জিতিও
কাম।
বাট বেনজেমা ইনজুরড হয়েছে, আই উইল টেক ইট লাইক আ ডিফিট।
হ্যাঁ, আমরা পিএসজি কে এইটাই হারাইলাম, এটা তো একটাই ম্যাচ না, দুইটাই ম্যাচ, এইটাই ম্যাচ বেনজেমা কে দিয়ে হারাইলাম, বেনজেমা যদি 1 মাসের জন্য আউট হয়ে যায়, এটা তো আমাদের জন্য অনেক বড় হিউজ একটা এল। সো একটাই এক্সপেকটেশন, বেনজেমা ফিটনেস মেইনটেইন রেখে এইটাই শেষ করুক।
আচ্ছা ভদ্রদা, আমরা আজকের ম্যাচে আবার একটু ব্যাক হই, সেটা হচ্ছে আজকের মারগস্ত জিনিস, সেটা বলা কিছু নাই, পিএসজি স্কোয়াড নিয়ে আমরা কম বেশি ডিসকাস করে ফেলছি। তো আজকের ম্যাচটা জেতার জন্য মানে মাদ্রিদ ঠিক ট্যাকটিক্যালি কোন কিভাবে হচ্ছে পিএসজি কে হারাতে পারে ইন ইওর অপিনিয়ন, আই মিন কোন
আসলে
জায়গাগুলো ক্রুশাল হবে?
আমি এটা একটু সবার মানে এত টেকটিক্যালি ওই যে 4-3 এত কিছু দিয়ে বলবো না, একটু সংক্ষেপে বলি। যেমন মাদ্রিদ হারে বা ড্র করে সবচেয়ে বেশি হচ্ছে লো ব্লকের টিমের এগেনস্ট, যেটা আমরা সবাই জানি, যারা সিট ব্যাক করে, যারা ডিফেন্ড করতে থাকে, মাদ্রিদ আসলে কোনো একটা লাইন গার্ড খুঁজে পায় না, কিছু না, হুটহাট করে কাউন্টার খায়, গোল খায়। যেহেতু পিএসজি একটা মাল্টি ইনভেস্টমেন্টের টিম, এবং এই টিমের পেছনে তাদের মালিকের প্রচুর ইনভেস্টমেন্ট আছে, পচেতিনো কোনোভাবেই লো ব্লক খেলাবে না, কোনোভাবেই সিট ব্যাক খেলাইতে পারবে না, এটা তার আসলে এথিক্সে বলেন অথবা টিমের যে একটা যে লক্ষ্য নিয়ে তারা তৈরি হয়। ইভেন কয়েকদিন আগে ক্লাবের সমর্থকরা খুব ঘেট ফেট দিছে যে আসলে প্লেয়াররা খেলেটে না, অমুকটা তমুকটা, যে কারণে পিএসজি কিন্তু লো ব্লক অথবা আপনার যে সিট ব্যাক করে খেলা এটা খেলবে না। এইটা রিয়াল মাদ্রিদের জন্য একটা চান্স, যে যে টিমের এগেনস্টে ওপেন খেলা হয় ওই টিমের এগেনস্টে রিয়াল মাদ্রিদের অবশ্যই একটা চান্স আছে। গত ম্যাচে ভিলারিয়ালের সাথে সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ যে ইন্টেন্সিটি এবং যে অ্যাটাক নিয়ে খেলছে, এক পর্যায়ে মনে হইতেছিল যে গোল আসলে সময়ের ব্যাপার, রুল্লি যদি তার আগের ফর্ম না দেখাইতো তাহলে হয়তো বা জিতে যেত। ওই টাইপের একটা ম্যাচ যদি আমরা খেলতে পারি তাহলে অবশ্যই রিয়াল মাদ্রিদের চান্স আছে, কারণ একটা জিনিস শিওর যে পিএসজি ইজ নট গোয়িং টু বি গেট আফে, দ্যাট দে উইল ডিফেন্ড ডিপ অ্যান্ড মেক আস সাফার, এটা সবচেয়ে বড় কথা। যে যেহেতু একটা টিম লো ব্লকে সিটি মানে ডিফেন্স করবে না, সিট ব্যাক করবে না, এটা রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট। একমাত্র এই পয়েন্টের উপর বেস করে রিয়াল মাদ্রিদ জিতে যেতে পারে। 2 নম্বর হচ্ছে, আগে যদি ডিমারিয়া থাকে তো ভালোই, ফ্রন্ট থ্রিতে মেসির সাথে যদি
আছে আছে, ডিমারি আছে,
ডিমারিয়া আছে, নেইমার আছে না,
না নেইমার নাই,
সাধারণত ওদের টিমের এমবাপ্পে এবং মেসি দুইটা প্লেয়ার কিন্তু কোনো প্রেস করে না। আগে যখন নেইমার ছিল তখন বলতো 3টা প্লেয়ার প্রেস করে না, অর্থাৎ পিএসজি নর্মালি বর্তমান মডার্ন ফুটবলে 10 জন ফুটবলার মিলেই একটা ব্লক হিসেবে ডিফেন্ড করে, কিন্তু পিএসজি তে 7 জন মিলে করতো আগে। ডিমারিয়ার ক্ষেত্রে এই পজিশন খাটে না, কারণ ডিমারিয়া প্রচুর ট্র্যাক ব্যাক করে, প্রচুর প্রেস করে। তো বেসিক্যালি 2টা প্লেয়ার কোনো প্রকার প্রেস করবে না, এই প্রেসটা বাইপাস করার একটা ওয়ে রিয়াল মাদ্রিদের বের করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে, ওই যে আমরা একটু আগে যেটা বললাম যে একটা সময় এই ধরনের বিগ ম্যাচে ওপোনেন্ট তো দূরে থাক, যারা রিয়াল মাদ্রিদের প্রতিদিনের খবর নেয় তারাও নিশ্চিত হইতে পারতো না 1 ঘন্টা আগে যে আজকে ফোর থ্রি থ্রি হবে নাকি 4-3-3 হবে নাকি 4-3-1-2 হবে, আজকে কি বেল রাইট উইং এ খেলবে নাকি ডায়মন্ড ইসকো খেলবে বেনজেমা রোনালদোর উপরে রেখে। নো ওয়ান ক্যান প্রেডিক্টেড, আমরা তখন হয়তো বা এত পডকাস্ট টডকাস্ট ছিল না, আমরা হয়তো বা নিজেরা নিজেরা যখন কথা বলতাম তখন আমরা হলে ছিলাম, বিশ্ববিদ্যালয়ের হলে, এটা নিয়ে ভাই বিশ্বাস করেন আমাদের বাজি হইছে যে আজকে 4-3-3 এক হয়েছে না আজকে 4-3-1-2। আমাদের কয়েকটা ফুটবল, আমরা একটু ফুটবল ফ্রিক টাইপের কিছু লোক একসাথে থাকতাম, শুধু এই জিনিসটা নিয়ে বাজি হইতো, আজকে আমাদের কোনো প্রকার সারপ্রাইজ নেই। 1 নম্বর। 2 নম্বর, আমি ওয়াসিফের কথার একটু আউট অফ দা টপিক চলে যাই, বেশি দেরি করবো না। এটা হচ্ছে, কয়েকদিন আগে মনে হয় কোন একটা পত্রিকায়, মানে মার্সা টার্স অবশ্যই, এগুলাতে দেখছিলাম যে 2018-19 যে সিজনে রিয়াল মাদ্রিদ লিগ জিতছে সেই সিজনের তুলনায় রাইট নাও রিয়াল মাদ্রিদ মনে হয় 1 পয়েন্ট আগায় আছে, তাই না? ওইটা তো লিগ উইনিং সিজন ছিল, এইটাও আমরা অন ট্র্যাক টু উইন লিগ আছি। গত সিজনে যে সিজনটাতে রিয়াল মাদ্রিদ লিগ হারলো, এই সিজনের সাথে বর্তমানের ফারাক হচ্ছে 2টা। এক হচ্ছে পিন্টাস আর ডুপন্ট, মানে রিপ্লেসমেন্ট, এই দুই মানে গত সিজনে কি ভিনিসিয়াস এর ফর্ম হইছে না কি হয় নাই, কে কি হয়েছে না হয়েছে, এত কিছুর ইকুয়েশন দরকার নাই। ওই আলাবা আসছে না কে আসছে, অমুক তমুক হাবিজাবি কিছু দরকার নাই, আপনি জাস্ট গত সিজনে ডুপন্টে সরাইয়া পিন্টাসরে দেন, আপনার 50% ইনজুরি কম হইলে রিয়াল মাদ্রিদ তো জাস্ট 1 গোলের ব্যবধানেই হারছে, মানে জাস্ট একটা গোল, একটা ড্রয়ের ম্যাচ উইন হইলে আমার কাজ হইতো, আমরা লিগ জিতি। সমস্যা হচ্ছে, আপনারা কি এভারটনে অ্যাঞ্চেলোত্তি যে প্রথম সিজনটা ওইটা কেউ মনে করতে পারেন? তখন মরিনহো টটেনহামে, অ্যাঞ্চেলোত্তি এভারটনে,
এভারটনে
14 বা 15 ম্যাচ পরে 1 এবং 2 তে হচ্ছে টটেনহাম এবং এভারটন, তখন ইংলিশ বিশেষজ্ঞরা অনেকে লেখতেছে যে বুড়ো হাড়ের ভেলকি টাইপের একটা কিছু দেখায় দিচ্ছে যে দে আর নট ফিনিশড হ্যান তেন হাবিজাবি, বাট দে ওয়ার ফিনিশড।
সিজনের শেষ হাফ এভারটনে খুবই বাজে গেছে, কেউ কিন্তু এটা নিয়ে কথা বলে না। এভারটনের, এভারটনের হোক টটেনহামের হোক, দুইজনেরই সিজনের শেষ হাফ খুবই বাজে গেছে।
যে কারণে আমরা আসলে এখন পর্যন্ত, আমরা চ্যাম্পিয়ন্স লিগ নাইট হোক আর যাই হোক, আমরা এখন পর্যন্ত কনভিন্সড হইতে পারি না, যতটা না নতুন রিয়াল মাদ্রিদের যারা নবাগত ফ্যান, যারা ওই আগের সময়গুলো না দেখছে, তারা অনেকটা শিওর হয়ে যায় যে ওয়াও অ্যাঞ্চেলোত্তি ইজ ডুইং এ গ্রেট জব। অ্যাকচুয়ালি হি ইজ ডুইং এ গ্রেট জব, আমরা এটা কোনোভাবে অস্বীকার করতে পারি না, কিন্তু আমরা যতটা না ভালো করতেছি আমাদের ওপোনেন্টরা ঠিক ততটাই খারাপ করতেছে। 2 নম্বর হচ্ছে, পিন্টাস একটা মারাত্মক সাপোর্ট দিচ্ছে ডুপন্টের জায়গায়, যে সাপোর্টটা আমরা গত 2 সিজনে পাইনি। তো পিএসজির সাথে আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে, পিএসজি লো ব্লকে খেলবে না, পিএসজি সিট ব্যাক করবে না, আমরা আমাদের স্পেস পাবো, আমরা আমাদের চান্স পাবো, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। ম্যাটার ইজ এফিসিয়েন্সি।
কৌশিকদার কথার সাথে আমি একটা অ্যাড করতে চাচ্ছি। কৌশিকদা বললো যে বেট হইতো যে কে স্টার্ট করবে, আমার আমার একটা ফ্রেন্ডের সাথে বেট হয়েছিল যে ও বলতেছে বেল স্টার্ট করবে, আমি বলতেছি ইসকো স্টার্ট করবে, যে দেখি অ্যাসেনসিও স্টার্ট করতেছে। তো এই টাইপের আনপ্রেডিক্টেবিলিটি ছিল রিয়াল মাদ্রিদের এখন ইউসিএল নাইটের আগে। তো যখন আমরা বড় কোচের এগেনস্টে আসবো, বড় টিমের এগেনস্টে আসবো, কিছু না কিছু আউট অফ দ্য বক্স ভাবতে হবে, কিছু না কিছু আনঅর্থোডক্স কোন ট্যাকটিক্স আনতে হবে, কোন প্ল্যান আনতে হবে যেটা হলো সারপ্রাইজ করবে অপোনেন্টকে। তারপর যখন এত বড় ফায়ার পাওয়ারের এগেনস্টে আমরা আসতেছি,
এই 2000 মানে ওই যে জুভেন্টাস কে আমরা যে ফাইনালে হচ্ছে একবারে হিউমিলেট করে দিলাম 16-17 এ, ঠিক সেই সেম রকম একটা বেট হচ্ছে আমার এক কাজিনের সাথে আমার ছিল। মানে আই ওয়াজ কনভিন্সড যে আজকে 4-3-3 মেবি হচ্ছে উইং থেকে হচ্ছে প্রচুর অ্যাটাক করা হবে, বিশেষ করে হচ্ছে অনেক কাটিং হইতে পারে আজকে। বাট সাডেনলি দেখলাম ইসকো হচ্ছে ডায়মন্ডের একেবারে উপরে খেলতেছে। মানে
এইটাই শুধু না ভাই, মনে করেন যে কোভাচিচ কতগুলা ইম্পর্টেন্ট ম্যাচ, কতগুলা বড় ম্যাচ স্টার্ট করছে, ক্লাসিকো স্টার্ট করছে, ইউসিএল নাইট স্টার্ট করছে,
বায়ার্ন
কোভাচিচ স্টার্ট
বায়ার্ন
করছে,
সেকেন্ডে,
বেল আর ইসকো বেঞ্চে বসে আছে। তো এই
বায়ার্ন
টাইপের টিম
সেকেন্ডে
ছিল আমাদের, এই টাইপের আনপ্রেডিক্টেবিলিটি ছিল।
কৌশিক তাজারি কি অ্যাড করতেছিলেন বুঝি নাই।
ওই যে ওয়াসিফ যেটা বললো যে এই কোভাচিচ, দেখা গেছে ক্যাসেমিরো ফিট, বাট কোভাচিচ ওই যে ডিপ লাইং প্লেমেকার হিসেবে বায়ার্ন মিউনিকের সাথে সেকেন্ড লেগে বার্নাবুতে স্টার্ট করছে, জাস্ট শুধুমাত্র প্রেস করার জন্য, আর কিচ্ছু না। সো মানে এত আউট অফ দা বক্স কেউ ভাবে নাই। বাট এই ধরনের এখন একটা কথা হচ্ছে যে হ্যাঁ, জিদানেরও তিনটা চ্যাম্পিয়ন্স লিগ, কার্লো আনচেলত্তির তিনটা চ্যাম্পিয়ন্স লিগ, চারটা ফাইনাল চ্যাম্পিয়ন্স লিগ হিস্ট্রিতে যদি মানে ওয়ান টু কেউ থাকে, সেটাও আমাদের রিয়াল মাদ্রিদেরই, আমরা তাদেরকে নিয়ে কথা বলতেছি। কিন্তু ফুটবল যতটা এভলভ হচ্ছে ততটা আসলে তার মধ্যে এখনো সেই রকম দেখা যাচ্ছে না। মাঝখানে সিজনের শুরুতে মনে হচ্ছিল কিছুটা পরিবর্তন আসছে, সে রোটেট করতেছিল, হ্যান করতেছিল, ত্যান করতেছিল, এখন কিছু করে না।
আর
আচ্ছা একটা
বেসিক্যালি
কমেন্ট
ভাই,
আসছে,
কালো এঞ্জেলের দিকে আমরা
কমেন্ট
সবাই
আসছে
ভালোবাসি, আমাদের লাইফের সবচেয়ে ফেভারিট মোমেন্টে ডাগ আউটে হলো কালো এঞ্জেলোত্তি ছিল, আর্গুয়েবলি সবচেয়ে ফেভারিট মোমেন্টে। সবাই আমরা কালো এঞ্জেলের দিকে যেমন ভালোবাসি, সবাই যারা আমরা রিয়াল মাদ্রিদকে আগে থেকে ফলো করি, 2014-15 সিজনও দেখছি, যখন ফার্স্ট হাফ ছিল আমরা হলো বার্সেলোনার চেয়ে ক্লোজার ছিলাম ট্রেবলের দিকে, সিজন শেষ করে আমরা ট্রফি লেস, বার্সেলোনা ট্রেবল জিতছে। সো আমরা লিগ জিতার কথা ছিল, হয়তো কিছু একটু যদি আমরা হলো অ্যাডজাস্ট করতাম, হয়তো যদি কোনো প্লেয়ার একটা প্ল্যান বি থাকতো, হয়তো আমরা 2014-15 বেসিক্যালি লিগ জিততে পারতাম।
2014-15 তে
আমাদের
তো,
ভয়টা থাকে
2014-15 তে
আমাদের,
অনেক কিছু আছে, যেমন দেখেন এই যে লুকাস সিলভা নামে একটা প্লেয়ারকে আমরা কিনলাম, তাকে
হ্যাঁ
তিনটা
হ্যাঁ
ম্যাচ
হ্যাঁ
স্টার্ট দেওয়া হইলো, তিনটা ম্যাচে সে ফার্স্ট মানে নবাগত একটা প্লেয়ার মিড সিজনে আসলে যতটা ভালো খেলা সম্ভব ততটা খেলছে, হঠাৎ করে রিয়াল ভ্যালাদোলিদের মাঠে গিয়া সিডিএম হিসেবে রামোসকে নামায় দিল, তারপর থেকে রামোস সিডিএম, মানে হঠাৎ করে সব শেষ। এখন
আমরা
এইটা কি,
বুঝতেছিলাম না র্যামোস কেন সিডিএম হিসেবে খেলতেছে ওই সময়।
হ্যাঁ মানে জাস্ট ইচ্ছা হয়েছে নামায় দিছে, আর কিছু না, এই আর কি, এরকম ভাবেই এই করছে। তবে এই কারণে বলি যে এই সিজনেও আসলে লিগের একবারে লাস্ট ডে, লাস্ট বাঁশি বাজা, যে পর্যন্ত না আমাদের ট্রফি ম্যাথামেটিক্যালি কনফার্ম হয়, আমি কোনোভাবেই হোপফুল না। কারণ বহুতই দেখছি উনি আগে জিতুক, তারপরে হচ্ছে পরের
ভাই
কথা।
আমরা হচ্ছে 14-15-তে 13 পয়েন্টের গ্যাপ লুজ করে আসছি, সো মানে সেই তুলনায় চার চার পয়েন্টের গ্যাপ, এটা এমন কোন মানে এটা গ্যাপের পর্যায়ে পড়ে না, এটা হচ্ছে জাস্ট
এটা
আমাদের
কেন
দুই
গ্যাপ
ম্যাচের
হবে,
ব্যাপার।
এটা এটা কেন গ্যাপ হবে? তো আপনি এটা দেখেন যে গত সিজনে আমরা জিদান একটা উইকেন্ড টিম, একটা 50% প্লেয়ারকে ইনজুরি নিয়ে মাত্র 13টা ফিট প্লেয়ারকে নিয়ে কি জিদান 12 না 13 পয়েন্ট কাবার দিয়ে মোটামুটি লিগ জিতে ফেললো না? 12 না 17 তো পয়েন্ট,
12 পয়েন্টের ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে, আমরা 11 পয়েন্ট কাভার করছি। এটা শুধু
তো
না, যে সময় জিদান হলো প্রথমবার ইয়া নিল,
হ্যাঁ হাফ
মানে
সিজনে, হাফ সিজনে,
তখনও হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ
তখনও বার্সেলোনার সাথে
বেনিটেজের
আমাদের পয়েন্ট ডিফারেন্স ছিল 10-11, সিজন শেষে
তেরো তেরো
ডিফারেন্স
বারো
ছিল 1।
ইভেন মানে লাস্ট ম্যাচ ডে পর্যন্ত হচ্ছে ধারণা একটা এক্সাইটমেন্টের মধ্যে ছিল। একটু নি দুইটা কারণে নিচ্ছে, কারণ নাম্বার এক ভাই, অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান উই এক্সপেক্ট আপনি আমাদের কোচের নামটা একটু ঠিক মতো স্পেলিং লিখবে, মানে আনচেলত্তি নামের মধ্যে কোনো এইচ নাই। আচ্ছা সেকেন্ড, আনচেলত্তি হ্যাভ অল্টারনেটিভ আর হুইচ আর অন হুইচ হি ক্যান হ্যাভ কনফিডেন্স। আচ্ছা দিস ইজ আ বিগ কোয়েশ্চেন কৌশিক দা, আপনার কাছে আসি।
ওকে, প্রথম হচ্ছে আমি একটু শুরু করি। হ্যাঁ আমাদের সেন্টার ডিফেন্সে হয়তো বা অপশন নাই, মোটামুটি ভাবে যখন প্রয়োজন পড়তেছে নাচোকে দিয়ে রোটেট করতেছে। গত ম্যাচে যখন মার্সেলোকে নামালো, তখন মার্সেলোর চেয়ে ভালো অপশন আমাদের বেঞ্চে ছিল নাচো, কারণ মার্সেলোকে দেখে মনে হইতেছিল যে একটা গোল সে গিফট না করে সে ছাড়তেছে না ভিলারিয়ালে, যে আমি যাওয়ার আগে ইয়েলো সাবমেরিনদের মাঠে এটা আমার শেষ ভ্রমণ, আমি তাদেরকে কিছু নজরানা দিয়া যাই, এরকম একটা এটিচুড নিয়ে সে খেলতেছিল। আচ্ছা তো এই একটা জায়গায় সে নাচোকে আন্ডার ইউজ করতেছে। মিগুয়েল মিগুয়েল এই সিজনে তো জিদানের আন্ডারে ভালো লাস্টের দিকে খেলছে, ভালো কথা। এনচেলত্তির আন্ডারেও তো স্টার্টের দিকে কয়েকটা ম্যাচ সে খুব ভালো খেলছে, হঠাৎ করে আবার কেস্টিলাতে ব্যাক। এখন এই ব্যাকআপ হারানোর জন্য ভূমিকা কার, এক নাম্বার। দুই নাম্বার হইতেছে গিয়া সেবায়োস যখন ইঞ্জুরি থেকে ফিরে যে কয়েক মিনিট খেলছে, খুব ইমপ্রেসিভ মনে হয়েছে, অ্যাটলিস্ট আমার কাছে। আমি জানি না আর কার কাছে কেমন মনে হয়েছে। সেবায়োসটা কি কিছু মিনিট দেওয়া যায় না? কামাবিঙ্গারে মোটামুটি ভাবে ইউজ করতেছে, ইস্কোরে যে কয়েকটা ম্যাচের মধ্যে সে মোটামুটি ভাবে, গত সিজনের চেয়ে তার ইস্কোর এবার মোটামুটি ফর্ম কেন জানি ভালো মনে হইতেছে, সেখানে দিচ্ছে না। রিয়াল
লাস্ট ম্যাচেও
সোসিয়েদাদ,
ইসকো ওয়াজ ইমপ্রেসিভ,
ইসকো
রিয়াল
বেটার,
সোসিয়েদাদ,
কারণ ইসকো ফিটনেস অনেক বেটার লাস্ট সিজনের।
হ্যাঁ 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 তারপরে রিয়াল সোসিয়েদাদ আর আরেকটা ম্যাচে যে জোভিচ দুই টানা দুই ম্যাচ খুব ভালো খেললো, একটাতে তো জিতলো, মানে দুইটা ম্যাচে সে আমাদেরকে আসলে জিতাইছে, এরপরে হঠাৎ করে জোভিচের কোনো কন্টিনিউটি নাই। আমি মানি বেনজেমা ইন্ডিসপেন্সিবল, কিন্তু তখন কিন্তু কয়েকটা 3-0 4-1 এর মতো ম্যাচ গেছে যে সময়গুলাতে আসলে জোভিচকে খেলানো যাইতো, জোভিচকে খেলায় নাই। তো এইগুলার আসলে মানে অপশন নাই যে তাও না, ইভেন হ্যাজার্ডের মধ্যেও কিছু না কিছু গ্লিমস দেখা যায় ভালো খেলার, কিন্তু তাকে তো আর কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে রোটেশন না করার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে এই সিজনের জন্য একটা উদাহরণই যথেষ্ট, যে আপনি ব্রাজিল থেকে প্লেয়ার গুলা ফিরে আসার 48 ঘন্টা আগে গেম খেলে ফিরে আসার 12 ঘন্টার মধ্যে আপনি তাকে নামায় দিচ্ছেন, এটা হচ্ছে রোটেশন না করার সবচেয়ে বড় এক্সাম্পল। এর চেয়ে বড় কোনো এক্সাম্পল আপনার দরকার নেই।
ভাই আমি
ভাই
আমি
তাহলে
একটা জিনিস
আসলে
একটু অ্যাড করি
জি ভাই
ওয়াসিফ, আমি একটা জিনিস একটু অ্যাড করি,
হ্যাঁ
এটা হচ্ছে যে এই যে কোশ্চেনটা যে আনচেলত্তির হাতে কি আদৌ রোটেট করার মতো প্লেয়ার আছে, তো পাল্টা একটা প্রশ্ন করি যে এই স্কোয়াডের চেয়ে এমন বেশি কিছু কি ছিল জিদানের হাতে? স্টিল আমরা তো 38 ম্যাচে 30টা স্কোয়াড দেখছি, সো হোয়াটস দ্য মিনিং অফ দিস কোশ্চেন? আচ্ছা ওয়াসিফ,
বেসিক্যালি আমরা যদি লাস্ট সিজনের থেকে রিয়াল মাদ্রিদের এই সিজনের ডিফারেন্স দেখি, রিয়াল মাদ্রিদ হলো লাস্ট সিজন থেকে এই সিজনে উইক হয়েছে সেন্টার ব্যাক পজিশনে। রিয়াল মাদ্রিদ লাস্ট সিজন থেকে এই সিজন হলো মানে স্ট্রং হয়েছে মিডফিল্ড পজিশনে, ফরওয়ার্ড পজিশন বেসিক্যালি সেম। রিয়াল মাদ্রিদের খেলার যদি ডিফারেন্স দেখি, রিয়াল মাদ্রিদ লেস অর্গানাইজ লাস্ট সিজন থেকে, রিয়াল মাদ্রিদ হলো কুইকার ইন ট্রানজিশন কম্পেয়ার টু জিদান টিম লাস্ট সিজন থেকে। রিয়াল মাদ্রিদ অনেকগুলো ম্যাচ লাস্ট সিজন থেকে, যে আমরা হয়তো লাস্ট সিজন জিতলে 1-0 2-1, রিয়াল মাদ্রিদ এই সিজন এমন অনেক ম্যাচ আছে যে 3-0 4-0 5-0 5-1 কে আমরা ম্যাচ জিতছি। সো বেসিক্যালি রিয়াল মাদ্রিদ যখন লাস্ট সিজন 2-1 জিততেছিল, রিয়াল মাদ্রিদ যখন লাস্ট সিজন 2-0 জিততেছিল, তখন বেনজেমা মানে তখন বেনজেমার কোনো রিপ্লেসমেন্ট নাই, কারণ আমরা যখন লাস্ট মোমেন্টে গোল দরকার বা লাস্ট মোমেন্টে হলো আমাদের ম্যাচ জিততে হবে, তখন বেনজেমাকে আমরা বেঞ্চ করতে পারতেছি না। কিন্তু এই সিজন যখন আমরা একটা ম্যাচ 3-0 জিততেছি বা একটা ম্যাচ 4-0 জিততেছি, তখন আমাদের 20 মিনিট হোক 25 মিনিট হোক, 20 মিনিটের কথা মনে পড়লে জোভিচের কথা মনে পড়ে। সো জোভিচের জন্য হলো চান্স ছিল যে আমরা 20 মিনিটের জন্য হলো ওকে খেলাইতে পারবো, কারণ আমরা ওই অ্যাডভান্টেজে আছি যে ওই ম্যাচ আমরা লুজ করার চান্স 10% থেকে 20%। তাও আমি মনে করি যে বেনজেমা, আচ্ছা বেনজেমাটা আমি মানলাম, কারণ বেনজেমা হলো টিমের জন্য বেস্ট প্লেয়ার, ওকে বসানোর উপায় দেখতেছি না আমি। কিন্তু মিডফিল্ডে আমরা যখন সিজন শুরু করছিলাম একদম সিজনের শুরুতে, সবাই কিন্তু আবার সেই পোস্ট দিচ্ছিল যে ইসকো ফিটার, ইসকোর ভুঁড়ি কই, ইসকো শুকায় গেছে। ইসকো কিন্তু স্টার্টও করছিল প্রথম 2-3টা ম্যাচ একদম সিজনের শুরুতে, যখন মডরিচ ইনজুর ছিল, ক্রুজ ইনজুর ছিল, বেসিক্যালি আমরা কিন্তু ইসকো স্টার্ট করার সময় সিজনের শুরুতে কোনো পয়েন্ট হারাইনি মডরিচের অ্যাবসেন্সে, বা আমাদের টিমে যদি ক্রুজের ক্লোজেস্ট কোনো প্রোফাইল থাকে ওইটা ইসকো, যখন ক্রুজ খেলবে না ইসকো স্টার্ট করা উচিত বেসিক্যালি, যেহেতু ফিট ভার্সন, আগের আলুর বস্তা নাই এখন। সো এখন ইসকো 2টা ম্যাচ ভালো খেলার পর, ইসকো 3টা ম্যাচ ভালো খেলার পর, যখন ক্রুজ মডরিচ ছিল না বেসিক্যালি টিমে, বলা হচ্ছে যে আমাদের বলা হচ্ছে ক্রুজ মডরিচ ক্যাসেমিরোকে আমরা কিভাবে বেঞ্চ করবো, ওদেরকে বেঞ্চ করলে তো আমাদের 3 পয়েন্ট চলে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু সিজনের শুরুতে ছিল না। ক্রুজ মডরিচই বেসিক্যালি খেলে নাই, ইসকোর সাথে খেলে আমরা 3 পয়েন্ট নিয়ে আসছি অনেক টিমের সাথে ইসকো স্টার্ট করে। তারপরে একটা বড় লং হায়াটাস চলে গেছে ইসকো, যে ইসকো কোনো গেম টাইমই পাইনি, স্টার্ট করা থেকে শুরু করে বেঞ্চ টাইম হোক, কমপক্ষে 10-20টা টানা অ্যাট এ স্ট্রেচ ম্যাচ ইসকোকে আমরা দেখাই পাইনি। তারপরে কামাভিঙ্গা ফার্স্ট সিজন হিসেবে ভালো মতো মোটামুটি ইউজ করা হয়েছে, ফেদে ভালভার্দে, এমন এমন অনেক ম্যাচ আছে যেই ম্যাচে 4টা মিডফিল্ডার আমাদের খেলানো উচিত ছিল, এমন এমন অনেক ম্যাচ আছে যেই ম্যাচে আমরা হলো মডরিচকে রেস্ট দিতে পারতাম। মডরিচের আমরা মডরিচের বেসিক্যালি মানে আউটস্ট্যান্ডিং খেলা দেখতেছি এই এজে আসে, কিন্তু মডরিচের যদি বেস্ট ভার্সন আমরা ইউজ করতে চাই একটা পিএসজির সাথে ম্যাচের জন্য, মডরিচের যদি আমরা বেস্ট ভার্সন চাই একটা বার্সেলোনার সাথে, একটা অ্যাটলেটিক মাদ্রিদের সাথে ম্যাচের জন্য যদি মডরিচের বেস্ট ভার্সন চাই, ওই জন্য মডরিচকে তো ভালো মতো রেস্ট দিতে হবে। আমরা হলো গেতাফের সাথে ম্যাচে মডরিচের বেস্ট ভার্সন দেখে, অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচে একটা টায়ার্ড মডরিচকে তো দেখতে চাই না। সো মডরিচকে বেসিক্যালি হলো কোডুর বলদের মতো খাটায় মারা হচ্ছে। মডরিচ বেস্ট প্লেয়ার রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে এই সিজন, এটা করতে পারে, কিন্তু আমরা তো এমন না যে একটা প্লেয়ার আমাদের বেঞ্চে বসে আছে যে আনপ্রুভেন। ফেদেরবাদে এমন একটা প্লেয়ার যে ক্যাচ মানে ডার্বিতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তারপরে হলো ক্লাসিকোতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, বড় ইসিএল নাইটে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সো এতগুলা 2 সিজনে যতগুলা বড় ম্যাচ খেলা খেলছে সবগুলা ম্যাচে প্রুভেন। ওই প্লেয়ারের উপর যদি আমরা রিস্ক না নিতে পারি, ওই প্লেয়ারের জন্য ওই প্লেয়ারকে ইউজ করে যদি আমরা ক্রুজ মডরিচকে রেস না দিতে পারি, তাহলে তো আমাদের ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডারকে এখনই কিনে আনতে হবে ক্রুজ মডরিচকে রেস দেওয়ার জন্য। আমাদের এর আগের সিজনের থেকে এই সিজনের মিডফিল্ডের ডিফারেন্স হলো একটা ফিট ইসকো, একটা কামাভিঙ্গা, একটা আর একটা হলো ফেদে ভালভার্দে, একটা ফিটার ফেদে ভালভার্দে। তার উপর হলো আরেকটা অপশন হলো যেটা হলো ডিসেম্বর থেকে অ্যাড হলো সেবায়োস। সো বেসিক্যালি আমরা তিনটা এক্সট্রা মিডফিল্ডার পাচ্ছি, লাস্ট সিজনের চেয়ে একটা ফিটার ভার্সন অফ ফেদে ভালভার্দে পাচ্ছি, তারপরও আমাদের তিনটা মিডফিল্ডার বলতে গেলে কোনো মতো রেস্ট পাইনি। এমন অনেক অপোনেন্ট আছে যাদের সাথে আপনার হলো ক্রুস মডরিচের দুজনের প্রোফাইল লাগবে না, এমন অনেক অপোনেন্ট আছে যাদের সাথে আপনার হলো ক্যাসেমিরোর প্রোফাইল লাগবে না, ইউ ক্যান ইউজ এ কামাভিঙ্গা এন্ড ফেদে ভালভার্দে ডাবল পিভট, কিন্তু আমরা ওইটাও করি নাই। তো বেসিক্যালি আমরা তিনটা মিডফিল্ডারকে খেলাইছি ইন দিন ইন মানে ওদের রেগুলারলি খেলাইছি, এখন এমন একটা অবস্থা তিনটা মিডফিল্ডারে যদি একটা ইনজুর হয়ে যায় লং টার্মের জন্য, তখন আমাদের যে প্ল্যান বি কি, বাকি বেঞ্চের প্লেয়ার গুলো রেডি কিনা আমরা ওইটাও জানি না। এত বেটার মিডফিল্ড ডেপ নিয়ে সিজনের শুরুতে মিডফিল্ড ডেপ নিয়ে আমরা অনেক কথা বলছি, কামিং টু সেন্টার ব্যাক, সেন্টার ব্যাক নিয়ে আমি কার্লো আনচেলত্তি হলো ডিলেমা বুঝতে পারতেছি, সেন্টার ব্যাক দুও চেঞ্জ করাও টাফ, কিন্তু মিডফিল্ড এর জিনিসটা আসলে কোনো মানে কোনো এটা কোনো এক্সকিউজ দিয়ে বলতে পারি না কেন রোটেট করা হয়নি। আর হ্যাজার্ড এর দিকটা, হ্যাজার্ড একটা মনে হয় যে ইয়ার সাথে কোপা দেলের একটা ম্যাচে গোল দিল না 110 মিনিটে না 111 মিনিটে, তারপরের ম্যাচ ওই 111 মিনিটে একটা গোল করে, বেসিক্যালি হলো একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যেটা কি করে, একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের অ্যাবিলিটি হলো যে তোমাকে 1 মিনিটে পুরো 90 মিনিট খারাপ খেললেও তোমাকে 1 মিনিটে একটা মোমেন্ট অফ ম্যাজিক দিবে যে ম্যাচ জিতাই দিবে ওয়ার্ল্ড ক্লাস। হ্যাজার্ড কিন্তু এটা শো করছে অ্যাটলেটিকো বিলবাও মানে কোপা দেল রের যে ম্যাচটা ছিল যে গোল দিলে 111 মিনিট বা সামথিং, তারপর হ্যাজার্ড কিন্তু লাস্ট ম্যাচে যে গোলটা হলো ইয়োভিচের জন্য বের হয়ে গেছে, মোমেন্ট অফ ম্যাজিক 1 সেকেন্ডের মধ্যে হলো ওর বডি ফেইন্ট এর মাধ্যমে হোক, ওর হলো গ্র্যাভিটি ইউজ করে হোক, যে ইয়াটা দিচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি ইউজ করে হোক, যে পাঁচটা বের করে দিচ্ছে, ওইটাই কিন্তু তোমাকে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ওই টেবিলে ওই জিনিসটাই আনে যে 1 মিনিটের মধ্যে তোমাকে ম্যাচ জিতে দিতে হবে। আমরা কিন্তু ভিনিসিয়াস কে এত খেলাইছি যে ওই ভিনিসিয়াস ব্রাজিল থেকে আসলো, ওই ম্যাচ তো স্টার্ট করার কোনো কথা ছিল না, ভিনিসিয়াস ব্রাজিলের সাথে রড্রিগো 5-6 মিনিট খেলছে, রড্রিগোর আমি ইয়াও বাদ দিলাম, ওর নাম কি জেট ল্যাগও বাদ দিলাম, রড্রিগো স্টার্ট করছে তাও মেনে নিলাম, কিন্তু ভিনিসিয়াস স্টার্ট করতেছে ওই ম্যাচ, ওইটা কোনো ডিফেন্ড করার কোনো ওয়ে নাই, কারণ একটা প্লেয়ারের একটা একটা ম্যাচের হলো একটা প্লেয়ারের জেট ল্যাগ করে যে বডি যে রিকভার করতে যে টাইমটা লাগবে ওই রিকভারটা হলো ভিনিসিয়াস বেসিক্যালি পায়নি। তো আগের কোপা দেলের ম্যাচে তোমাকে হলো 111 মিনিটে যদি হ্যাজার্ড জিতাইতে পারে, এই ম্যাচে যদি তোমাকে হলো জেট ল্যাগ থেকে এসে জেট ল্যাগে সাফার করা ভিনিসিয়াস খেলাইতে হয়, তাহলে হ্যাজার্ড কে তাহলে হ্যাজার্ডের কনফিডেন্সের জন্য এটা কত বড় ব্লো হইতে পারে। হ্যাজার্ড নিশ্চয়ই হলো মানসিক ভাবে খুব ভালো পরিস্থিতিতে যাচ্ছে না রিয়াল মাদ্রিদের দিক থেকে, ওকে আমরা গালি দেই ওর ব্লেম আছে যতই কিছু বলি, ওই একটা প্লেয়ার হিসেবে অনেক মানসিক বিপর্যয়ের মধ্যে, এই ওর ড্রিম ক্লাব ও খুবই বাজে কাজ করতে ড্রিম ক্লাবে খেলার জন্য, মানে খুবই ড্রিম ক্লাবে যেটা করার ওই কিছু করে নেই, কিন্তু একটা প্লেয়ার ডেফিনেটলি একটা মেন্টাল সাপোর্ট বা একটা সাপোর্ট দরকার, যে তুমি যখন আগের ম্যাচ জিতাইছো পরের ম্যাচ ওকে হলো কনফিডেন্স বুস্ট করার জন্য হলেও ওকে স্টার্ট করানো উচিত ছিল। কিছু কিছু জায়গায় কার্লো আনচেলত্তি কিছু করার ছিল না, কিন্তু কিছু কিছু জায়গায় কার্লো আনচেলত্তির অনেক প্লেয়ার কে অনেক বেটার ভাবে ইউজ করার কথা ছিল, যেটা এই পর্যন্ত ক্যাস্পিয়ার প্লেয়ার গুলো হোক, আরিবাস বেসিক্যালি হলো লাস্ট সিজন মিড সিজনে হোক তারপর সিজনের শেষের দিকে হোক ভালোই মোটামুটি মিনিট পাইছে, মিগুয়েল গুতিয়ারেস মিনিট পাইছে, মিগুয়েল গুতিয়ারেস খুবই ইমপ্রেসিভ না হলেও মানে খুব ভালো ম্যাচ খেলছে যে কয়টা ম্যাচ লালিগাতে স্টার্ট করছে, কিন্তু মিগুয়েল গুতিয়ারেস তারপরে প্রথম 6-7টা ম্যাচের পর আমরা মিগুয়েল গুতিয়ারেস এর নামই শুনিনি স্কোয়াডের আশেপাশে। সো বেসিক্যালি কিছু কিছু প্লেয়ারের ক্ষেত্রে তো কার্লো আনচেলত্তি কোনো অপশন ছিল না, কিন্তু কিছু কিছু জায়গায় কার্লো আনচেলত্তি ফার বেটার ইউজ করতে পারতো যে স্কোয়াডটা আছে আর যে বেটার ফিটনেস ট্রেনার আমাদের আছে ওইটাতে।
কৌশিকটা বলতে কিছু একটা বলার জন্য উৎসুস করতেছিলেন, কিছু বলতে যাচ্ছিলেন?
না 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 না, কিছু বলতে চাচ্ছিলাম না, সমস্যা নেই বলো।
আচ্ছা আচ্ছা, মানে এই এই যে ইয়ে দিয়ে কি বলে আমাদের স্কোয়াডে হচ্ছে চেঞ্জ নিয়ে রিপ্লেসমেন্ট নিয়ে এত এত কথা ভাই, যেই টিম লাইক কি বলবো সাবস্টিটিউশন নিয়ে বাড়িতে চলে যায়, সবাই হচ্ছে গোল নিয়ে বাড়ি যাওয়ার চিন্তা করে, আমরা সাবস্টিটিউট নিয়ে হচ্ছে বাড়ি যাওয়ার চিন্তা করি। তো এই যদি হয় কোন টিমের কোচের মেন্টালিটি, তার কাছ থেকে অ্যাকচুয়ালি মানে মেইন স্কোয়াডে কোনো চেঞ্জ তো আসলে আশা করাটা, এটা আশা করাটা উল্টা আমাদের জন্য অপরাধ, কেন আমরা আশা করতেছি। যাই হোক কৌশিকদা, মানে অনেক লম্বা একটা পডকাস্ট হয়ে গেছে, বাট টু বি অনেস্ট আমার অ্যাকচুয়ালি শেষ করতে ইচ্ছা করতেছে না, তারপরেও মানে কয়েকটা জিনিস একটু মানে জেনে নিই আর কি। সেটা হচ্ছে যে আপনার ভিউটা, আমাদের তো মোটামুটি বলা যায় যে রিয়াল মাদ্রিদের আমরা অ্যাটাক নিয়ে যত কথাবার্তাই বলি না কেন, আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের মিডফিল্ড যেদিন কোনো কারণে একটু খারাপ খেলে অথবা অপোনেন্ট আমাদের মিডফিল্ড কে নালিফাই না করে অন্তত লেস ইফেক্টিভ যদি করে দিতে পারে, আমাদের অ্যাটাকে কিন্তু একটা ডিজাস্টার চলে ওই সময়। তো সেই দিক থেকে পিএসজির পক্ষে অ্যাকচুয়ালি কতটুকু পসিবল আজকে আমাদের মিডফিল্ড কে আটকানো, বা আমরা নিজে আটকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা?
না, পিএসজি তে তো ভালো কিছু হার্ড ওয়ার্কার আছে, যেমন যদিও ওর সামনে থেকে ওরা প্রেস করে না, নিয়ম তো হচ্ছে একবারে সামনে থেকে মেসি এমবাপ্পের দিয়ে প্রেস করবে, কিন্তু ডিমারিয়া আছে, মানে ডিমারিয়া হচ্ছে তার সাইড দিয়ে, যেহেতু সে হচ্ছে ইয়েতে, সে ক্রুজকে প্রেস করবে, এটা খুব খুব স্বাভাবিক। আর দেখা যাবে ইয়ে কি উইনালডাম কি আছে,
নাই আজকে নাই,
দানিলো পেরেরা,
দানিলো পেরেরা খুব একটা বেশি প্রেস করতে পারে না, আর মানে ভেরাতি তো সে তার ওয়ার্ক রেটও আছে, সে
ওয়েল
নিজেও প্রেস
হি ইজ
রেজিস্ট
শিহেড
করছে,
প্লেয়ার, আমার ঘরে নিয়ে তেমন একটা ভয় নাই।
তো সুতরাং করতে পারে ওদের এজ এ ইউনিট করতে পারে। তবে আগের পিএসজির ম্যাচ গুলা দেখে যেটা মনে হয়েছে, ওরা আসলে আটকানোর মতো, প্রেস করার মতো এখনো আসলে সে এতটা কোহেরেন্ট বা স্ট্রাকচার টিম না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, রিয়াল মাদ্রিদের সাথে ম্যাচটা কিন্তু ওদের জন্য অনেক প্রেস্টিজিয়াস, যেহেতু ওরা এই ক্লাবের প্রতি বা এই ক্লাবের কাছেই তাদের সব বেস্ট প্লেয়ারটাকে বা পসিবল তাদের যে প্রজেক্ট প্লেয়ার তাকে হারাতে যাচ্ছে, তো এইখানে তাদের অ্যাট স্টেক অনেক বেশি, তাদের ইমোশনটা অনেক বেশি থাকবে, বা রাগ বা রেজ যেটাকে বলে এটা অনেক বেশি থাকবে। সুতরাং এই ক্ষেত্রে তারা হয়তোবা যদি আসলে ওয়ার্ক রেট বাড়ায় দেয় তাহলে প্রেস করা সম্ভব। হ্যাঁ, আর যে কোনো মিডফিল্ডারে একটা অফ ডে যায়, আমি তো সব সময় ই করি যে আসলে কি মানে ক্রুস মডরিচ ক্যাসেমিরোর আসলে অন ডে থাকলে ওরা যে কোনো প্রকার মানে যত এমবাপ্পের স্পিড হোক আর যাই হোক ওটা কন্টেন করতে পারবে, ওটা কোনো সমস্যা না, কিন্তু ইমোশন কিন্তু পিএসজির বেশি থাকবে, আমি এই প্রেডিকশনটা আগেই বলে দিলাম।
আর ভাই বেসিক্যালি হলো পিএসজি, হলো পিএসজির একটা অ্যাম্বিশন এখন এই টিমের ইউসিএল জিতা। ওরা বেসিক্যালি ইউসিএল এর হলো সবচেয়ে সাকসেসফুল টিমের এগেনস্টে আসতেছে, সো ওদের কাছে আরো অ্যাম্বিশন বেশি থাকবে, কারণ রিয়াল মাদ্রিদ কে হারানো মানে ওদের জন্য একটা বড় বুস্ট। ইউসিএল এর ইতিহাসে সবচেয়ে বড় টিম কে যদি হারায় ওদের জন্য একটা স্টেটমেন্ট ম্যাচ পুরো ওয়ার্ল্ড এর সামনে। ওদের প্রত্যেকটা প্লেয়ারের হলো কোনো কিছু প্রুভ করার আছে, এক একজন প্লেয়ারের এক একটা কিছু প্রুভ করার আছে। আর বেসিক্যালি ওরা লিগে, আমরা আসলে একটা জিনিস ভুল করি কি, একটা টিম যখন লিগে বা কয়েকটা প্লেয়ার লিগে যেই ইন্টেন্সিটি নিয়ে খেলবে, ইউসিএল এ কিন্তু সেই ইন্টেন্সিটি নিয়ে খেলবে না, ডিফারেন্ট বল গেম অল টুগেদার। একটা হলো
অবশ্যই
টিমের যে অ্যাপ্রোচ লিগে থাকবে, একটা টিমের অ্যাপ্রোচ কিন্তু হলো ইউসিএল এ থাকবে না। পার্ক দে প্রিন্সেস এ কিন্তু হলো মনে হয় পিএসজি হলো বর্তমানে সবচেয়ে বেশি ওয়েল ড্রিল টিম ওয়ার্ল্ড এর, ম্যানচেস্টার সিটিকেও হারাইছে শুধু ফায়ার পাওয়ার দিয়ে। ওরা শুধু ফায়ার পাওয়ার দিয়ে হারাইছে, আর এই ম্যাচে ওদের আরো অ্যাড্রেনালিন রাশ থাকবে, যে আমাদের সাথে হলো প্রত্যেকটা প্লেয়ারের রাশ থাকবে যে আমাদের সাথে ভালো খেলা। ওরা যদি প্রথম 10 মিনিট ভালো খেলতে পারে, যদি অ্যাড্রেনালিন রাশটা হলো ওদের যদি কাম হয়ে যায়, ওরা যদি ম্যাচের কন্ট্রোল পাইতে পারে, যে কোনো কিছু হতে পারে। আর বেসিক্যালি ক্রুজ মডরিচ ক্যাসেমিরোর কথা আসলে আবার ওই ফেদে ভলভার্দের কথা আছে, আমরা এখন বেসিক্যালি সেম লেভেলে খেলতেছি মিডফিল্ডে, আমাদের মিডফিল্ড বেটার। আমাদের মিডফিল্ডে আরেকটা হলো মানে ফ্রন্ট গিয়ারে যাওয়ার হয়েছিল ফেদে ভালভার্দেকে খেলানো, ওই যে ওদের মিডফিল্ডাররা বেসিক্যালি হার্ডলি কেউ প্রেস করে, আমাদের এমন একটা প্রেসিং ওয়েপেন ছিল যাদেরকে আমরা ওদের উপর ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমরা বেসিক্যালি ওইটা ইউজ করতেছি না আজকে।
আচ্ছা লাস্ট ওয়ান ইজ পসিবল ট্রান্সফার ওয়াচ ওয়াসিফ, লাইক একজন পসিবল ট্রান্সফার, উই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং টু হ্যাপেন, বাট দেয়ার ইজ আ রিমার, তো মানে হাউ ডু ইউ ওয়ান্ট হিম টু প্লে এগেইনস্ট আস?
আমি যা খেলি আমরা যা চাই সেটা তো হবে না, মানে একটা প্লেয়ার এমবাপ্পের জন্য অনেক বড় ম্যাচ, কারণ পুরা ওয়ার্ল্ড দেখতেছে এমবাপ্পের। এমবাপ্পে যদি একটা হলো ইউরোপা লিগ টিমের সাথে যেরকম খেলবে ওইটার জন্য যেভাবে হাইলাইটেড হবে, একটা হলো 13 টাইম ইউসিএল চ্যাম্পিয়নের সাথে যেভাবে খেলবে তার চেয়ে 10 গুণ বেশি ভাগ ভালোভাবে হাইলাইটেড হবে। তো ইউরোপ এমবাপ্পেও যেমন পিএসজির
বলা তো
বাকি
হচ্ছে
দশটা
টাফ
প্লেয়ার হলো
হওয়াটা
প্রুভ
উচিত।
করার কিছু আছে, পিএসজির বাকি 10টা প্লেয়ারে যেমন প্রুভ করার কিছু আছে, এমবাপ্পেরও এখনো অনেক কিছু প্রুভ করার আছে। এমবাপ্পের জন্য রিয়াল মাদ্রিদ ম্যাচ অনেক কিছু প্রুভ করার বিষয়। এমবাপ্পেও অন্য ম্যাচের সাথে যে ইন্টেন্সিটি নিয়ে খেলবে, রিয়াল মাদ্রিদের সাথে অ্যাকচুয়ালি আরো বেটার ইন্টেন্সিটি নিয়ে খেলবে। মেসিরও অনেক আগের ক্যালকুলেশন বাকি, অনেকদিন গোল করা বাকি, সো আজকে হ্যাট্রিক করার ইচ্ছা নিয়ে নামবে, কিছু বলার নাই, আল্লাহ ভরসা।
আচ্ছা সেকেন্ড লাস্ট কোশ্চেন, কিন্তু সেই কোশ্চেনটা বলার আগে দর্শক হচ্ছে দর্শকদের লাস্ট কোশ্চেনটা দিয়ে রাখি, সেটা অ্যাকচুয়ালি কোশ্চেন না কমপ্লিমেন্ট, যাই হোক। আপনারা বাইরে টাইম হচ্ছে প্রেডিকশন গুলা কমেন্ট বক্সে দিতে থাকেন, আমরা প্রেডিকশনে একটু পরে আসছি আমার সেকেন্ড লাস্ট কোশ্চেনটা নিয়ে। সেকেন্ড লাস্ট কোশ্চেনটা হচ্ছে হু ক্যান বি দ্য বিগ ম্যান ফর বোথ, শুরু করেন।
হু ক্যান বি দ্য বিগ ম্যান? আই থিঙ্ক মার্কুইনহোস
ফর পিএসজি এন্ড ফর রিয়াল মাদ্রিদ।
ফর রিয়াল মাদ্রিদ, মেন্ডি।
ওকে আচ্ছা, মেন্ডিটা আমি একটু মানে জানতে চাচ্ছি যে এক্স্যাক্টলি কি কারণে মেন্ডিকে চুজ করলেন।
বিকজ মানে আমার কাছে যেটা মনে হচ্ছে, মেন্ডি উইল হ্যাভ টু ডিল উইথ মেসি, ডি মারিয়া অ্যান্ড হাকিমি, and his defensive capacity is well enough to deal with such pacey wingers or right backs, so I think he
বাট
will be the
তিনজনের
man.
সাথে একসাথে আসলে কতটুকু সাকসেসফুল হতে পারে?
No, successful হতে পারে এই কারণে, কারণ তাকে আসলে উইঙ্গার হিসেবে ভিনিসিয়াস যথেষ্ট পরিমাণ হেল্প করে, এটা ভিনিসিয়াস এর ওয়ার্ক রেট ভালো, এটা আমাদের একটা পজিটিভ জিনিস। সুতরাং লেফট সাইড নিয়ে মোটামুটি ভাবে, মানে আমাদের লেফট সাইড নিয়ে মোটামুটি ভাবে এই দিক দিয়েই, যে লেফট সাইডের যে ওয়ার্ক
বেসিক্যালি
রেট আছে
প্রুফও
সেটা
হেল্প
দিয়ে,
করবে টাইম টু টাইম।
হ্যাঁ, রুসো হেল্প করবে, সুতরাং ওই সাইডটা মোটামুটি ভাবে, বাকিরা একটু কভার দিতে পারলে আই থিঙ্ক মেন্ডি উইল বি দ্য ম্যান ইন ডিফেন্সিভলি।
ওয়াসিফ
আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদের মেন্ডি বেসিক্যালি, আমরা মেন্ডি কিভাবে পারফর্ম করে আজকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইমস এর এগেনস্টে, তারপরে হলো হাকিমির এগেনস্টে বা এত পেসি প্লেয়ারদের এগেনস্টে, মেন্ডির জন্য রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারের সবচেয়ে বড় টেস্ট আজকে। আর ইয়ার জন্য পিএসজির জন্য আমার মনে হয় মার্কো ভেরাত্তি, কিভাবে ওই মিডফিল্ড কন্ট্রোল করে, মিডফিল্ড কে অপারেট করে, বেসিক্যালি ওই পাসিং লেন গুলা কিভাবে বের করে, তারপরে হলো প্রেস রেজিস্ট্যান্স, আমরা জানি ওর কি অ্যাবিলিটি আছে। পিএসজি তে না খেললে হয়তো এখন ওয়ার্ল্ডের টপ 4-5 মিডফিল্ডারের মধ্যে ওর নাম চোখের সামনে সবাই বারবার বলতো। পিএসজি তে খেলে পিএসজির লিগ কেউ দেখে না, অ্যাপার্ট ফ্রম বার্সেলোনা ফ্যান্স নাও, তো এই জন্যই মার্কো ভেরাত্তি নিয়ে এত কথা হয় না। আর একটা জিনিস ভালো হয়েছে, মার্কো ভেরাত্তি হলো বার্সেলোনাতে যায়নি, নাহলে ওইটা অনেক বেটার ওই সময় পিএসজির জন্য। এই কারণে আমি এক কারণে ঋণী যে মার্কো ভেরাত্তি পিএসজি তে রেখে দিচ্ছি।
আমার কাছে আজকে একটা বিগ ম্যান মনে হয়েছে ডেভিড আলাবাকে, কারণ মেসির হচ্ছে সর্বশেষ 2-3টা ম্যাচে কিন্তু কিছু পুরানো গ্লিমস দেখা যাচ্ছে, লাইক হচ্ছে সেন্টার দিয়ে হচ্ছে বল ক্যারি করে নিয়ে যাওয়া। সো এটা এটা একটা মানে জন্য লাইক আমাদের ডিফেন্স হচ্ছে কিভাবে কন্ট্রোল করে, বিকজ যেটা একটু আগে আমরা ডিসকাস করছিলাম যে আমাদের দুই সেন্টার ব্যাকের মধ্যে কিন্তু মানে ঠিক পেয়ার আপ জিনিসটা নাই, আর ইন্টারসেপশন করার ক্ষমতা বা হচ্ছে একটা প্লেয়ারের বল কন্ট্রোলের এগেইনস্ট হচ্ছে রেজিস্ট করার আমাদের সে সেন্টার ব্যাক, দুই সেন্টার ব্যাকের মধ্যে এই ক্যাপাসিটিটা একমাত্র আলাবারই আছে। সো মানে আলাবা আমার আমার দৃষ্টিকোণ থেকে একজন বিগ মানে ফর্ম, হি ইজ আ বিগ, হি উইল বি দ্য বিগ ম্যান। অ্যানাদার পার্সন ক্যান বি দ্য বিগ ম্যান মানে যদি সে হচ্ছে তার ইউসিএল ক্যারেক্টার বজায় রেখে যদি আজকেও ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, ইন দ্যাট কেস মাদ্রিদ উইল হ্যাভ ওয়ান ম্যান বেনিফিট, আই মিন ওয়ান ম্যান অ্যাডভান্টেজ। আমি কারো নাম বলতেছি না, আই গেস ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড কার ব্যাপারে কথা বলছি, লাইক হি ইজ প্লেইং ইন দ্য অপোনেন্ট সাইড বাট হি ক্যান বি আ মাদ্রিদ ম্যান বাই ডিসঅ্যাপিয়ারিং হিমসেলফ। এন্ড যদি পিএসজি সাইড থেকে বলতে যাই, মেবি দ্য এমবাপ্পে, এমবাপ্পে এই কারণে আমার মনে হয় না লাস্ট টাইম জাস্ট বিকজ অফ মানে মাদ্রিদের সাথে টাইটার জন্য পিএসজি 2-3টা ম্যাচ দেখলাম, স্টিল আমার কাছে মনে হয় এমবাপ্পের হাঙ্গারটা হচ্ছে পিএসজি যে কোনো টিম যে কোনো প্লেয়ারের চেয়ে অনেক বেশি, লাইক এভরি সিঙ্গেল ম্যাচ সে হচ্ছে সামহাও ট্রাই করে। এই এই হাঙ্গারটাই হচ্ছে একটা মানে ভয়ের কারণ আমার জন্য। তো এনিওয়েজ ওয়াসিফ,
আমি একটা জিনিস
আমরা
অ্যাড
হচ্ছে
করতে চাচ্ছি যে এমবাপ্পের হাঙ্গারটা বেশি, কারণ কি যে এমবাপ্পে হলো ওয়ার্ল্ড এর বেস্ট, মানে হি ওয়ান্টস টু বি দ্য বেস্ট। মানে সবাই অনেকে বলে যে এমবাপ্পে আর হালান্ডের মধ্যে যে হালান্ডের অনেক বেশি হাঙ্গার, এমবাপ্পের হাঙ্গারটা একটু কম, কিন্তু এমবাপ্পে হালান্ড বেসিক্যালি দুজনেরই হাঙ্গার সেম লেভেলের। এমবাপ্পে অলসো ওয়ান্টস টু বি দ্য বেস্ট, এমবাপ্পে হলো পোস্টার বয় হইতে চায় ফুটবলের, এই জন্য ওর হাঙ্গারটা সবসময় বেশি দেখা যায়। আর মেসির কথা বলতে গেলে ভাই, মেসির জন্য আজকে কিন্তু অনেক এক্সট্রা মোটিভেটেড থাকবে, কারণ রিয়াল মাদ্রিদ ওর আগের অপোনেন্ট, আবার হলো রিসেন্ট ফর্ম হোক, আবার ওয়ার্ল্ড এর জন্য হেডলাইনে আসার জন্য, এই টাইপের বড় প্লেয়ার গুলোর জন্য এই টাইপের ম্যাচ গুলো হলো মানে সবচেয়ে বড় শোকেস টু শো দ্যাট দে স্টিল গট ইট, মানে ওরা এখনো ওয়ার্ল্ড এর বেস্ট প্লেয়ার। সো এই কারণেই ভয় যে এমবাপ্পে নিজের একটা জিনিস প্রুভ করার জন্য আসবে, মেসি নিজের একটা জিনিস প্রুভ করার জন্য আসবে, একটাই হোপ করতে পারি যে দুজনে দুজনে প্রুফ করতে ব্যস্ত থাকুক, আমরা মাঝখান দিয়ে বের হয়ে যাই। এখন যদি দুজনে প্রুফ করে ফেলে তাহলে আমাদের জন্য অবস্থা খারাপ।
সো মানে হাউ ডু ইউ ফিল হ্যাভিং দা বেস্ট টু হাঙ্গার্স অফ দা ওয়ার্ল্ড এট এ টাইম ইন দা টিম?
এটা রিয়াল মাদ্রিদে হওয়া উচিত,
ওয়েল
পিএসজির
মানে
জন্য।
যেহেতু রিউমারটা আছে, রিউমার থেকে রিউমার গুলো আসতেছে,
যদি রিয়াল মাদ্রিদ পারে, রিয়াল মাদ্রিদের জন্য এটা মানে চোখ বন্ধ করে যাওয়া উচিত, কারণ আমাদের ফ্রন্ট লাইন অনেকদিন থেকে ডেড, বেসিক্যালি দুইটা প্লেয়ার একটা প্লেয়ার টানতেছে ফ্রন্ট লাইন। এই সিজনে ভিনিসিয়াস খুবই ভালো খেলতেছে, এর আগের সিজন বেসিক্যালি ভিনিসিয়াস ছিল হার্ড ওয়ার্কিং একটা প্লেয়ার, যার মানে যে হলো রান নিচ্ছে, ফিনিশিং অ্যাবিলিটি নাই। তো রিয়াল মাদ্রিদ যদি ওয়ার্ল্ড এর বেস্ট প্লেয়ার গুলা কন্টেন্ট না করতে পারে, তাহলে দুনিয়ার অন্য কোনো টিমের জন্য আসলেই টাফ। আর রিয়াল মাদ্রিদের জন্য পসিবল এখন রিয়াল মাদ্রিদের 3-4টা প্লেয়ারের রিপ্লেসমেন্ট খোঁজা শুরু করে দেওয়া উচিত, কারণ আমরা ওই লেভেলে চলে গেছি। আর রিয়াল মাদ্রিদের বেনজেমার রিপ্লেসমেন্টও খোঁজা শুরু করা উচিত, রিয়াল মাদ্রিদের রাইট উইং লেফট উইং প্রবলেমও সলভ করার কথা ভাবা উচিত, মিডফিল্ডের প্রবলেমের কথা ভাবার মানে ভাবার টাইম এসে গেছে। সো যদি মার্কেটে অ্যাভেলেবেল থাকে, রিয়াল মাদ্রিদ শুড গো অল আউট অন দিস, মানে এই ডিপার্টমেন্ট গুলাতে, কারণ বেনজেমা 34-35 বেসিক্যালি, বেনজেমার অ্যাক্সিজেন আছে, তারপর আমাদের মিডফিল্ডেও প্লেয়ার দরকার। বেনজেমার রিপ্লেসমেন্ট ওয়ার্ল্ডে এখন কেউ কি আছে, মানে কোন কোন ফরওয়ার্ড আছে যে আমরা বেনজেমার রিপ্লেসমেন্ট হিসেবে কিনতে পারবো? শুধু একটাই নাম নেওয়ার দরকার নেই, শুধু একটাই ফরওয়ার্ড আছে। যদি আমরা যদি
একদম।
বেসিক্যালি ওই প্লেয়ারটাকে না কিনতে পারি, তাহলে আমাদের আবার সেন্টার ব্যাক পজিশন হলো কাভার করার জন্য 3-4 বছর ওয়েট করতে হবে যে ওই লেভেলে কোনো প্লেয়ার আসবে, বা একাডেমি থেকে ওই প্লেয়ার বানাইতে হবে 3-4 বছর ধরে। এখন রিয়াল মাদ্রিদ যদি 3-4 বছর ওয়েট করতে চায় তাহলে ঠিক আছে, আর রিয়াল মাদ্রিদ যদি ইনস্ট্যান্ট কোনো টিম বিল্ড করতে চায় বা একটা পজিশন ইনস্ট্যান্টলি কাভার করতে চায়, সো নো ব্রেইনার, রিয়াল মাদ্রিদ শুড গো অল আউট ফর দ্য বেস্ট সেন্টার ফরওয়ার্ড অ্যাভেলেবল।
ফর 2009 উইন্ডো
ওইটাও হইতে পারে,
আচ্ছা দেখ,
যেমন
আমরা
দুই হাজার
হচ্ছে
সতেরো থেকে 2017 থেকে এমবাপ্পে শুনতেছি, 2022 এমবাপ্পে এখনো নাই।
আচ্ছা আমরা হচ্ছে ইয়াদের প্রেডিকশন গুলো একে একে দেখাতে থাকি। একজন আরেকটা রক্ষণ আছে, উনি হচ্ছে 4-0 গোলে আমাদেরকে হারিয়ে দিয়েছেন, একজন অপটিমিস্টিক
ভাই
ভাই পাওয়া
এক
গেল।
সেকেন্ড, আমি আর্টেটা রক ফ্যান প্রথমে পড়ছি,
ওকে দেখ, ওই মানে আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস গাই, মানে আই হ্যাভ পার্সোনাল ইস্যুস উইথ হিম। যাই হোক, আচ্ছা তারপর হচ্ছে 2-1 ফর, আচ্ছা রিয়াল 2-1 জিতবে, ফেয়ার এনাফ, সুন্দর। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার প্রেডিকশনটা কি শুনেন?
কাকে আমাকে জিজ্ঞেস করছো?
আচ্ছা ফাইন, কৌশিক দা আপনি শুরু করেন, পরে ওয়াসিফের কাছে আসি।
আমি 2-1 রিয়াল মাদ্রিদ হারবে।
রিয়াল মাদ্রিদ হারবে, ওয়াসিফ?
2-1 PSG,
2-1 ফর PSG।
মানে সেম আর কি, দুইজনই হার।
আই এম ওয়েটিং ফর 1-1 অ্যাকচুয়ালি।
আচ্ছা
এনিওয়েজ, মানে প্রবাবলি দ্য লংগেস্ট এপিসোড অফ 92-48 ইন দ্য হিস্ট্রি, স্টিল আমাদের যে পরিমাণ এঙ্গেজমেন্ট ছিল, প্লাস আমি পার্সোনালি যে পরিমাণ এনজয় করেছি, মানে ইট ইজ মানে ওয়ান অফ দ্য সেস ইন মাই হোস্টিং এক্সপিরিয়েন্স। তো অসাধারণ একটা এপিসোড উপহার দেওয়ার জন্য ওয়াসিফ এবং কৌশিক ভদ্রতা দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক আমার কাছে এখনো মনে হচ্ছে না যে আমরা 1.5 ঘন্টা অলমোস্ট শেষ করে ফেলেছি, ইটস স্টিল ফিলিং টু, আরো আধা ঘন্টা ক্যারি করা উচিত, আর ডিসকাশন আর এখনো অনেক কিছু বাকি রয়ে গেছে এরকম মনে হচ্ছে। এনিওয়েজ থ্যাংক ইউ আপনাদের দুজনকেই, এত
রিফাত
অসাধারণ
ভাই,
একটা।
আপনাকেও থ্যাংক।
ইয়া ওকে ওয়েলকাম।
যারা
আর
মেনশন করছে
স্পেশালি
তাদেরকে হাই থ্যাঙ্ক সবকিছু এঙ্গেজমেন্টের
আচ্ছা
জন্য।
স্পেশালি আজকে দর্শকরা কিন্তু একটা স্পেশাল থ্যাঙ্কস আমাদের কাছ থেকে অবশ্যই পাওয়া না, কারণ এই 1.5 ঘন্টা সময় ধরে মানে মানে বলা যায় যে অলমোস্ট 1 ঘন্টা 20 মিনিট ধরে হচ্ছে কনসিস্টেন্টলি 100+ ভিউ প্লাস অনেক অনেক কমেন্ট, অনেক অনেক ট্যাকটিক্যাল কমেন্ট, অনেক ইনফরমেটিভ কমেন্ট, মানে দিস ইজ ভেরি, ইটস আ ভেরি গুড ফিলিং ফর আস। লাইক এরকম যখন হচ্ছে ইন্টারাকশন থাকে দর্শকদের সাথে তখন দেখা যায় যে পডকাস্ট গুলো ক্যারি করতে অনেক বেশি কমফোর্টেবল ফিল হয়, প্লাস রিয়েলি ফিল গুড উইথ ইউ গাইস। এনিওয়েজ থ্যাংক ইউ এভরিওয়ান, এন্ড উই হোপ রিয়াল মাদ্রিদ উইল ক্যারি দ্য UCL গ্লোরি অ্যাগেইন। টিল দেন, আলা মাদ্রিদ।
আলামত।